This track was downloaded from fusionbd.com.
Swing presents. Jaha bolibo, shobto bolibo. Recharge yourself. Bhul shuddho miliyei manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. Poribar, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
শুরু হয়ে গেল রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবর 165তম পর্ব। শুরুতেই আমরা বরাবরের মতোই মঞ্জুরের কাছ থেকে জানব কে রয়েছে আজকে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবর মঞ্চে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। সত্য বলার মঞ্চকে আজ আলোকিত করেছেন রাফসানজানি রাজীব। 31 বছর বয়সী রাজীবের জন্ম ঢাকার যাত্রাবাড়ি। ছোটবেলা থেকেই বেশ দুরন্ত রাজীব বন্ধুদের নিয়ে ঘুরে বেড়াতে পছন্দ করেন। অসহায় মানুষের পাশে থাকেন সব সময়। খিচুড়ি আর গরুর মাংস তার প্রিয় খাবার। রাজীব আজ তার জীবনের না বলা যে সত্য কথাগুলো বলতে এসেছেন তা শুনতে চলে যাচ্ছি কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ।
আমরা জানলাম যে রাজীব আছে আজকে যাহা বলিব সত্য বলিবতে। বরাবরের মধ্যে থাকছে SMS পোল, থাকছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তাজুল ইসলাম, আপনাকে আরো একবার স্বাগত যাহা বলিব সত্য বলিবতে। জি অনেক ধন্যবাদ। মূল্যবান মতামত আমরা রাজীবের কাছ থেকে তার অপ্রিয় সত্যগুলো শোনার পর আপনার কাছে যাব যেমনটা আমরা যাই। শুরুতেই আমরা রাজীব আপনাকে ফ্লোর দিতে চাই। আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। আপনি শুরু করুন একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে, যেখান থেকে আপনার মনে আছে।
আমার যখন আনুমানিক 5 বছর, তখন যখন দলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করা হয়, 5 বছর বিদায় নিতে চায় না। তখন
বাবা কি করতো আপনার?
বাবা আমাদের ফার্নিচারের ব্যবসা ছিল।
আচ্ছা, কত ভাই ছিলেন?
2 ভাই, আমি বড়।
আপনি বড় ছিলেন? ওকে, বলেন, নিতে চায় না।
তখন আমার বড় চাচা, আমাদের ফ্যামিলির সবচেয়ে বড়, উনি তখন ফায়ার সার্ভিসের ডাইরেক্টর ছিলেন, সারা বাংলাদেশের হেডকোয়ার্টারে ছিল ফুলবাইরা। আমার আব্বু তখন আমার ওনার কাছে গেল, উনি বললো আচ্ছা ঠিক আছে আমি বলে দেবো। তখন আব্বা বললো তো নাম কি রাখা যায়? রাজীব তো আমার দাদা রাখছিল, বললো যে আচ্ছা রাফসানজানি রাজীব এই নামটা রাখো, আর আমি স্কুলে ম্যানেজমেন্ট কমিটিকে বলে দেবো।
আপনি ছোট বলে জন্য নিচ্ছেন?
না, ছোট, বয়স কম, 1 বছর কম।
কোন ক্লাসে ভর্তি হয়েছিল?
1,
ক্লাস 1 এ,
মানে 6 বছর না হলে ভর্তি নিবে না।
আচ্ছা,
তখন স্কুলে যাওয়ার পরে সম্ভবত মৌখিক পরীক্ষা নিবে ভর্তি হওয়ার জন্য, যে কোনো ভাবে নিচে অ্যাপ্লাই নিচে মানে আমাকে ভর্তি করবে, মৌখিক পরীক্ষা দিতে হবে। তো ভর্তি যেদিনকে মৌখিক পরীক্ষা নিয়ে আসছে, সব কথাই উত্তর অ্যান্সার ভালো দিছি, প্রশ্ন করছে স্যার যেটা ওটা, একটা প্রশ্ন করলো আমাকে, বললো আচ্ছা বলো তো এলিফ্যান্ট কি আকাশে ওড়ে না মাটি দিয়ে চলে? আমি খেয়াল করতে পারিনি, ভাবছি হয়তো এরোপ্লেন, এলিফ্যান্ট অর্থ যে হাতি সেটা ভাবতে পারিনি, আমি বলে দিছি যে আকাশে ওড়ে। এই জন্য আমার মার্ক কম দিল, আমার রুল হইল 3।
আচ্ছা,
1 এ আমার ওখান থেকে আমার মা স্কুল থেকে বের হওয়ার পরে খুব মারতে 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 একদম বাসায় নিয়ে আসে।
মানে
মা
প্রথম স্কুল যাওয়ার পরেই মার?
হ্যাঁ, মারতে মারতে ভুল অ্যান্সার দেওয়াতে নিয়ে আসে। স্কুলে যাতায়াত হইতেছে, এর মধ্যে যখন মসজিদে যাই সকালে লেচু বাগান জামা মসজিদে, ও গেলে দু চার দিন পর পর জুতা হারায় যায়।
আচ্ছা,
বাসায় আসলে অনেক মারে, খুব মারে। তখন আমার ছোট ভাইটা হয় নাই বা হবে এরকম কিছু একটা, ও আমার পাঁচ ছয় বছরের ছোট ছিল। খুব ওই স্যান্ডেল হারায় যায় মসজিদে গিয়ে দুষ্টামি করি, মারামারি করে, খুব মারে। যেমন মারে
আমার পান থেকে চুন খসলি মারা মারতো,
মানে এমন পায়ে ছিকল বেঁধে সারাদিন শোয়া রাখতো, যে আদা রসুন বা হলুদ মরিচ বাটে পাটা বলে বুকের মধ্যে দিয়ে রাখতো।
কি বলেন আপনি, এত মারতো ছোট?
হ্যাঁ, আমার মা।
উনি কি মানে মানসিক ভাবে অসুস্থ ছিলেন?
উনি এখনো জীবিত, এখনো জীবিত।
এই লেভেলের দুষ্টুমি করতেন আপনি নাকি?
আমি দুষ্টুমিও করতাম, অনেক প্রচুর দুষ্টুমি করতাম।
বাবা কিছু বলতো না এরকম ভাবে?
বাবা অ্যাকচুয়ালি সত্যি বলতে আমার বাবা মাকে ভয় পায়।
মাকে ভয় পেত?
হ্যাঁ। ও তখন সেই এটা তো 92 কথা, হয়তো 92-91 সনে আমার বাবা 80,000 টাকা লস খায় ব্যবসা থেকে, এক কারিগর নিয়ে পালা যায়। ব্যবসা চলতেছে খুব ভালো, ওখানে আমরা আব্বার আরেক বড় ভাই চাচা ছিল, ওনারা ফ্যামিলি সহ ভাড়া থাকতো, আমরাও ভাড়া থাকতাম। স্কুলে যাতায়াত হইতেছে, এইভাবেই সংসার জীবন আমার, আমাদের ফ্যামিলি চলতেছে। ছোট একটা রুমে ভাড়া থাকতাম। আমার ছোট ভাইটা হইলো তখন 1 পড়ি।
আচ্ছা,
হওয়ার পরে আমার এক চাচা ওখান থেকে, আমার আব্বার বড় যে ভাই, উনি ওখান থেকে মানে গ্রামে চলে যাবো, বিক্রমপুর চলে আসবো, উনি চলে আসে। আমাদের দোকান থাকে, ওনারও দোকান ছিল, উনি দোকানপাট ছেড়ে গ্রামে চলে যায়, আমরা থাকি। পরবর্তীতে আমাদের বাসাটা চেঞ্জ করি ওখান থেকে, মানে দলপুর থেকে একটু ভিতরের দিকে যাই।
আচ্ছা,
একটু কম দামি ভাড়ায়, দোকান নাই, ব্যবসা বাণিজ্য ভালো না। আমি ওই স্কুলে পড়াশোনা করি, তখন হয়তো 2A বা 3 পড়ি।
আচ্ছা,
আরেক চাচা সেজ চাচা 3 উনি বাহারান থেকে চলে আসে। চলে আসার পরে এটা 93-94 সনে যখন নির্বাচন হয়েছিল, 94 সনে নির্বাচন হয়, তখন ওই চাচা বাহারান থেকে চলে আসে। উনি আসার পরে উনি আব্বারা বলে, আচ্ছা তোমার ব্যবসা যখন ভালো না, তাহলে আমি দোকান দিই এখানে, তুমি কাজ জানো, একসাথে করি দুই ভাই।
আচ্ছা,
তুমি যেহেতু এলাকার কাস্টমার সব তোমার পরিচিত, উনিও এইভাবেই করে দোকান দেয়, অনেক বড় সড়ো করে দোকান দেয়। আমার চাচা যেমন বিক্রমপুর থেকে দৈনিক যাতায়াত করে, গাড়িতে তখন ভাড়া ছিল ওখান থেকে 6 টাকা বা 7 টাকা, দুপুরে আমাদের বাসায় খাওয়া দাওয়া করতো। আমি আবার ওই চাচা আমার খুব আদর করতো।
আচ্ছা,
2 টাকা স্কুলে দিলে স্কুলে 2 টাকা খাইতাম না, নিয়ে সাইকেল চালাইতাম গোলাপবাগ মাঠটা, যেটা এখন ভরে ফেলছে, এই মাঠে সাইকেল ভাড়া নিয়ে চালাইতাম, অ্যাক্সিডেন্ট করতাম বাসায় গেলে, এই যে আবার মাঠ দৌড় খাইতাম।
আচ্ছা,
আবার আব্বা দেখা যেত 2 টাকা দিত, ওটাও খাইতাম না, স্কুলে গিয়ে মারামারি করতাম, কেউ ডিল দিয়া মাথা ভাড়া দিত, আমি দিতাম, এইভাবে
তুমির যাকে বলে একদম চরম পর্যায়ে ছিলেন।
ওখানে এইভাবে চলতেছে, ওই কাকার থেকে মিথ্যা বললেই নেই, সাইকেল নেই, ভাড়া চালাই, অ্যাক্সিডেন্ট করি, মানুষের সাথে ঝগড়া। কাকা গুলো তো এখানে ব্যবসা নিয়ে যাওয়া ভালো লাগতেছে না, চলো নির্বাচনের পরপর, নির্বাচনের আগে কাকা শিপমেন্ট করে আর কি, ঢাকা থেকে বিক্রমপুর চলে যায়, যেখানে ওনার শ্বশুর বাড়ি, মানে আমাদের বাড়ির চাইতে পাশাপাশি গ্রাম, যে এখানে গিয়া একটা ফার্নিচারের দোকান দিলে ব্যবসা ভালোই হবে। উনি চলে যায়, আমরা থাকি। পরে আব্বার সাথে যে কোনো ভাবে যোগাযোগ হয় কিছুদিন পরে, যে তুইও চলে, খুব ভালো ব্যবসা এই এলাকায়, একটা দোকানই, তাও চরের লোক আর আমরা বিক্রমপুরের লোক, আমাদের একটা চলো বেশি, তুই আয়। আমরা ওইখান থেকে নির্বাচন ভোট টোট দিয়েই ওই 2-4 পরে আমরা ঢাকা থেকে, আমি তখন 3 পড়ি, স্টুডেন্ট ভালো ছিলাম, 3 আমার 1 রুল লং ছিল, 2 1 রুল লং ছিল। দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা দেওয়ার পরে বিক্রমপুরের উদ্দেশ্যে আমরা রওনা দিই, মানে ওখানেও ভাড়া, কিন্তু গ্রামের বাড়িতে না, পাশাপাশি গ্রাম, একটু টাউন শহরের টাইপের মতো।
আচ্ছা,
তখন ওখানে যাওয়ার পর কাকার সাথে ব্যবসা বাণিজ্য করতেছে আব্বাই, আমি গিয়া 3 ভর্তি হইলাম।
আচ্ছা,
ফাইনাল পরীক্ষার আগে অনেক স্টুডেন্ট, অনেক 100-150 ছিল, ভর্তি করছে, ভর্তি। আমার আবার কাকার শ্বশুর বাড়ির লোক এলাকার স্থানীয় একটু প্রভাবশালী বা টাকা পয়সা ছিল, নাম ডাক ছিল, ওই হিসাবে হয়তো ভর্তি নিচ্ছে। তখন আমরা ভাড়া, আব্বা ব্যবসা করে কাকার সাথে, আমার জানা মতে কাকার দোকানের সবকিছু আমার আব্বা সপ্তাহে 500 টাকা।
আচ্ছা,
মানে একটা নির্ধারিত বেতনের মতো, যেটাকে বলে কর্মচারী। কিন্তু ভাই তো ভাইয়ের বত্ন, উনি ব্যবসা, ওনার টাকা পয়সা সব। কারণ 3 ভর্তি করার পরে আমি 3 ভালোই পরীক্ষা টরীক্ষা দিয়ে 4 আমার রুল লং 2 হয়েছে।
আচ্ছা,
আগের মার্কশিট নাম্বার টাম্বার ই করা, ঢাকার ই করা কইরা ফাইনাল পরীক্ষা করার পরে 4 2 হইলো। এখানেও আমি অনেক ওই দুষ্টামি করি, এইভাবেই ওই যে মারে পাটা দেয় দুষ্টামি এই করে না, সারাদিন স্কুলে না গিয়া দেখা গেছে খালের মধ্যে গোসল করতাম, ব্রিজের উপরে থেকে লাভ দিয়ে গোসল করতাম, আসার পরে মারতো, স্কুল ফাঁকি দিয়ে যেতাম গেমস খেলার জন্য আসলেই মারতো। তা আব্বা আমার আবার একটু ই করতো, লুকায় লুকায় বাজারে নিয়ে দেখা গেছে 5 টাকা 10 টাকা দিত, তখন 2 টাকা করে রেগুলার স্কুলে দেয় আব্বা 10 টাকা দিত, তখনও গ্রামে গিয়ে আমি সাইকেলই চালাই। তো সাইকেল চালাইতে চালাইতে তখন আমার একটা লোভ আইসা করে যে আমার এই টাকা তো হয় না, যে কোনো ভাবে মানে 2 টাকা হোক 10 টাকা হোক চুরি করতে হইব বা যে কোনো ভাবে আমার নিতে হবে, অন্য অন্য মানুষের থেকে 10 টাকা হোক 5 টাকা হোক চুরি করতাম।
মানে কোন ক্লাসে থাকা অবস্থায়?
5 এ থাকা
ক্লাস 5 এ অবস্থা। ওকে,
দেখা গেছে আব্বার পকেট থেকে নিতাম,
আচ্ছা,
বা অন্য কারো মানুষের পকেট থেকে নিতাম, তখন নিয়া সাইকেল চালাইতাম। এটা
মানে সাইকেল চালানো একদম
একটা নেশা হয়ে গেছে। তাও যাদের সাথে চালাইতাম ওরা পড়ালেখা করতো না, সমবয়সী ওরা কোনো পড়ালেখা করতো না, কিন্তু আমি ছাত্র ভালো, আমাকে মারতো যে তুই তো পড়ালেখা করিস, ভালো স্টুডেন্ট, তুই ভালো লোকের সাথে চলবি, আমি ওটা কেয়ার করতাম না, আমার শুধু শুধু মারে আমি এইগুলি করো। তখন 5 এ থাকা অবস্থায় সম্ভবত মানে তখন বুঝি না প্রেম ভালোবাসা কি, বুঝি না একজনকে হয়তো ভালো লাগে, এরকম পাশাপাশি বাড়ি এই ঘর আর ওই ঘর, ও স্টুডেন্ট খারাপ, তখন এইভাবে যেতেছে। আমি যখন 6 এ উঠি, 6 এ আমি ভর্তি হই, এক আবারও ভর্তি হইতে হয় এক রোল লং হয়, ও সে 6 এ ওইভাবে যাওয়ার পরে 7 এ যখন উঠি আমার রোল লং হয়ে যায় 18,
মানে অনেক পিছিয়ে যায়।
হ্যাঁ, পিছিয়ে যায়, পড়ালেখা খারাপ অবস্থা না, ওই মেয়েটা ফেল করে।
কোন মেয়েটা?
যাকে আমি মানে ভালো লাগে বলি নাই কখনো,
কখনো বলার সুযোগ হয়নি, কিন্তু
বুঝিও না
পাশাপাশি বাড়ি। কি নাম ছিল মেয়েটার?
মেয়েটার নাম ছিল পারভিন।
পারভিন, ওকে, ও ফেল করে।
ও ফেল করে, আর ই ছিল না, ওরা 2 বোন এক ক্লাসে পড়তো, 2 বোনই একই অবস্থা।
জি,
ওদেরকে পড়াইবো না, আবার ওদেরকে 6 এ ভর্তি করায় যে কোনো ভাবে। তো পরবর্তীতে ওরা 7 উঠে, আমি 8 উঠে যাই, ওরা এক ক্লাস নিচে। এটাও এরকম রোল নং বেশি একটা ভালো হয়নি, 18 থেকে 17 হয়েছে, 18-17 এইভাবে চলতেছে। এখন একটু বড় হয়েছি, স্কুলে একটা মারামারি হইলে সবার আগে ডাক দেয়, হ্যাঁ, যেকোনো ক্লাস প্যারেন্ট বা অন্য অন্য লোকজন, যে তুই এই কাজটা কর। আমার সাহস হয়ে কইরা ফেলাইছি, ওই গাড়ির গ্লাস ভাঙতে কইরা ফেলাইছি। আর এর মাঝে মাঝে আমি ওই যে দোকানে আব্বা বইলা দিছে যা খাইবো আমি
বিল দিয়ে দিব,
হ্যাঁ বিল দিয়ে দিব, আমি তো এই জায়গায় ইচ্ছা মতো খাইতেছি। একটা কলম মানুষ ইকোনোডেক্স ব্যবহার করে 3 টাকা, আমি নিয়ে রিলিপ ব্যবহার করি 13 টাকা, আব্বা দিব, এদিক দিয়ে আব্বা টাকা দেয়। দেখা গেছে আবার মাঝে মধ্যে চুরিও করি, আবার মাঝে সাথে আমার মামা ছিল ফতুল্লাতে, ওনার বাসায় যেতাম, মামাও টাকা দিত 50 টাকা 100 টাকা। দোকানে গেলে দেখা যায় তো 2 টাকা নোটের বান্ডিল থাকতো, আস্তে করে ওই জায়গা থেকে কয়টা আসতো গন্তাম না, পকেটে ঢুকে চুরি করে নিয়ে আসতাম। এভাবে স্কুল জীবন কাটে। তো একদিন এক ছেলে আমার খুব ক্লোজ বন্ধু ছিল, ও বলতেছে বন্ধু আমি আর পছন্দ করি, তুই যদি গিয়া বলতে পারিস যে তোমার কাছে টুপি আছে কি নাই, বলতে পারবি? হ্যাঁ বলতে পারো। গেছি আমার বলছে মেয়ে গিয়া লাইব্রেরিতে বিচার দিছে, স্যার উনি ছেলে হয়ে আমার কাছে টুপি চাইছে।
ওই মেয়েটাকে বলতে বলছে আপনি
গিয়া বললে? আমি গিয়া ফেলাইছি। স্যারে এসে আমার করলো লাইব্রেরিতে ডাকায় নিয়া 2টা পেট দিয়া 2টা বাড়ি দিল, আমার নাকটা অনেক ফুলে গেছে। ফুলে যাওয়ার পরে যে স্যারে আমার বাড়ি দিল, স্যারের নাম ছিল নাকবাবু,
আচ্ছা,
আমারও বাড়ি দিল নাকের মধ্যে। আমি ক্লাসে আইসা আমার বইগুলো নিয়া একের লাইব্রেরির মধ্যে ফিক্কা দিয়ে তোর স্কুলে পড়ুন আইসা পড়ছি।
কোন ক্লাসে থাকা?
তখন 8 এ
ক্লাস 8 এ আপনি? ওকে,
তখন আইসা পড়ার পরে স্কুল থেকে খবর দিছে ফ্যামিলিতে যে আপনারা আসেন, আব্বা গেছে, ও আমার চাচার সম্বন্ধীর ছেলে গেছে, আর লোকজন যাওয়ার পরে মিটমাট করে দিছে, আপনার ছেলে অনেক দুষ্টামি করে, ঠিক মতো ক্লাস করে না, ভিডিও গেমস খেলে, মারামারি ঝগড়া এইসব। পরে যাই হোক একটা মিট হয়েছে, পড়াশোনা করতেছি। 1 বছর 98 বন্যার পরপর খুব মারামারি হয়, 140টা গাড়ি ভাঙা হয় ওই সময়তে, তার মধ্যে সবার আগে আমি ছিলাম
আপনার এলাকায়।
হ্যাঁ, স্কুল থেকে আর কি স্টুডেন্ট এবং গাড়ির খুব মারামারি হওয়ার পরে আমি 1 মাস পলায় থাকি, মামলা হইব 1 মাস। আমার বড় চাচার ফায়ার
সার্ভিস বাড়িতে জানতো আপনার?
হ্যাঁ জানতো বাড়ি থেকে, মানে এটা অনেক বড় মারামারি হয়েছে, অনেক বিশাল।
আচ্ছা, তো কি করেছিলেন আপনি?
ও গাড়ি ভাঙছিলাম, অনেকগুলো গাড়ি ভাঙছি, মানুষের হাত কাটছে, পা কাটছে, মাথা কাটছে, অনেক না করছে, বাবা এই করো না, আমরা মানি নাই, হাতের রড ছিল, গ্লাসে বাড়ি দিলে এই গ্লাস ভেঙে মানুষের শরীরে পড়ে।
খুব ভালো লাগতো, মানে স্কুল স্টুডেন্ট সবাই মিলে করেছিলেন?
হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগছে, মানে যেন আনন্দ লাগতেছে আমাদের কাছে। ওখান থেকে আবার তখন কেসেট ছিল গাড়ির মধ্যে, কেসেট নিয়ে আসছি পকেটে করে, কারো কোনো জিনিস পাইলে নিয়ে আসছি, দিতাম না। এরকম মামলা স্কুল মানে কমিটির সাথে একটা কি গাড়ির সমিতির সাথে একটা মামলা হয়, আমি 1 মাস পলায় থাকি আমার বড় চাচার বাসায়। ওটা শেষ হওয়ার পরে আবার যাই, যাওয়ার পরে তখন 9 উঠছে, তখন আমি কমার্স নিলাম, আরো বন্ধুরা কেউ সায়েন্স নিল, বেশিরভাগই কমার্স, অল্প কিছু সংখ্যক সায়েন্স নিল।
আচ্ছা,
তখন পড়াশোনা ভালোই চলতেছে, কিন্তু এক পর্যায়ে গিয়া চরের লোক আর আমাদের বিক্রমপুরের লোক বনে না, কোন কিছু হইলে মারামারি লাগে। আর ওই মারামারিটা হইলে আমার আগে নেই, আমার আগে নিত আর চোরের আমার একলা পাইলে দেখা গেছে দৌড়ে নিতে, আমি অগো পাইলে দৌড়ে নিতে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। এই মারামারি ঝগড়াঝাটির মধ্যে চলতেছে, পড়ালেখা এখন একদম ইডিয়াম। টেস্ট পরীক্ষা দিলাম টেনে উঠা, টেস্ট পরীক্ষা দেওয়ার পরে অঙ্ক খাতায় আমার কোন কমন পড়ে নেই, আমি অঙ্ক খাতার ভিতরে শুধু নামটা লিখে মেট্রিক দিব টেস্ট পরীক্ষা। আমি অঙ্ক খাতা একদম সাদা
ব্ল্যাঙ্ক জমা দিয়ে
একদম জমা দিয়ে আমি সাথে সাথে বাইরে গেছি।
আচ্ছা,
বাসার লোকজন টাকা নিয়ে বলছে এটা কি করছে, আমরা ছিলাম আমার ভালো লাগে না, আমি দিই নি, আমি পরীক্ষা দিই নি, আমার ভালো লাগে না। তো বলতেছে তুমি তো স্টুডেন্ট ভালো, তো বাসার থেকে অনেক করার পরে যে 10,000 টাকা যদি দিতে পারেন তো পরীক্ষা দিতে পারবো।
মানে এটা স্কুল থেকে বলছে?
হ্যাঁ, স্কুল থেকে। এটা 2004 সালে, 3 সালে।
জি,
তখন বাসা থেকে আমার ওই মামা ফতুল্লাহ, যে মামা থাকে একটু খুব পয়সা হলো অনেক আগে থাকতে, অনেক বড় লোক, আমার মা গেল, আব্বা গেল, যাওয়ার পরে উনি টাকাটা দিছে।
আচ্ছা,
ওই মুহূর্তে আমার বড় চাচার এক মেয়ে স্কুল কমিটির সভাপতির কেমন ভাই জানো, কেমন ভাই আমার স্মরণ নেই, বিয়ে করতে চেয়েছে।
কাকে বিয়ে করতে চেয়েছে?
মানে স্কুল কমিটির সভাপতির চাচাতো ভাই বা মামাতো ভাই আমার চাচাতো বোন কে বিয়ে করতে চেয়েছে।
ওকে ওকে,
মানে আমার চাচা হলো ফায়ার সার্ভিসের ডাইরেক্টর, উনি বলতেছে আমার মেয়ে গ্রামে দিব না আমি, এই একদম গ্রাম, এই গ্রামে আমি আমার মেয়ে দিব নাকি। তখন খুব ই করে ওই কমিটির সভাপতি আবার ঘুরে গেল, যে না আমার পরীক্ষা দিতে দিব না।
আচ্ছা,
পারিবারিক সমস্যা নিয়ে পরীক্ষাটা দিতে যায়নি।
আচ্ছা,
পরীক্ষা আমার বন্ধ, আমি জিতেছি না, আমি পরীক্ষা দিব না, এই কথা যেদিন বললাম তারপরের দিনই আমার মা একজনের সাথে যোগাযোগ করে রাজধানী টিকাজলিতে আমার একটা গাড়ির লেনে মোটর মেকানিক দিয়ে গেল, যে কাজ কর, কাজ শিখ।
আপনার মা?
হ্যাঁ।
আচ্ছা
আচ্ছা, ঠিক আছে, পড়ালেখার মা কাজ শিখুম। কাজ কাজে আসলাম, কাজে আসার পরে দৈনিক সকালে আসি যাই, একদিন আসলে তিন দিন আসি না, আমার বেতন ধরলো 5 টাকা দৈনিক।
আচ্ছা,
মহাজন 5 টাকা বেতন ধরলো, আসতে হয় নিজের খরচ খাইতে হয় নিজের। তো এখানে আসার পরে দেখি বড় সিনিয়র মিস্ত্রি যারা, ওরা গাড়িতে একটা নাট লাগাইলে 2 টাকার নাট 20 টাকা নেয়।
আচ্ছা,
20 টাকা নিয়ে মহাজনে 10 টাকা রেখে দেয়
নিজের পকেটে রাখে।
আমি এই জিনিসটা দেখি, আমি তোরা এটা খরচ, আমারও তো কাজ শিখতে হইব, তো আমিও এই কাজই করি, ওরাও করে, আমিও ফাঁকে ফাঁকে দেখা গেছে 50 টাকা কাজ করলে মহাজনে 20 টাকা দিই, 30 টাকা রেখে দিই।
আচ্ছা,
অনেক সময় তো মহাজন থাকে না, কোনো টাকাই দিই না, সবই পকেটে রাখি।
ওকে,
তখন এখান থেকে মাঝে সাঝে অনেক সময় 12টা 1টা বাজে যেত, কাজ শেষ করে রাত্রের 12টা বাসায় যাওয়া হইতো না, বিক্রমপুর যাওয়া এত রাত্রে যাওয়া সম্ভব না।
আচ্ছা,
চলে যেতাম মামার বাসায়।
মানে তার মানে আপনি বলতে পারেন যে SSC পরীক্ষা না দিই সেই সময়টাতে আপনি গ্যারেজের কাজ শুরু করেছেন? আচ্ছা, তো গ্যারেজ বলতে কি ধরনের গ্যারেজ?
ওই গাড়ির লেনের
গাড়ি, মানে কি 4 চাকার গাড়ি নাকি?
হ্যাঁ, বড় গাড়ি,
বড় গাড়ি। আচ্ছা,
তখন রাজধানী মার্কেটের সামনে বড় বাসের স্ট্যান্ড ছিল বিক্রমপুরে।
আচ্ছা,
তখন এখান থেকে মাঝে মাঝে আমি মামার ওই বাসায় যাই ফতুল্লাতে, গিয়ে দেখা যায় কারিগর কর্মচারী যারা থাকে ওদের সাথে ঘুমাই, বা দোকানে আসি, দোকানে আসি লোভে, টাকা আছে, মামা যদি না থাকে আস্তে করে টাকা পকেটে ঢুকাইতে পারো। এক সময় যখন 2 টাকার নোটের বান্ডিল সামনে ছিল, দেখলাম কেউ দেখে না, পকেটে ঢুকাই দাম, আস্তে আস্তে দেখি কেউ নাই, 10 টাকার নোটে হাত দিই, নিয়ে এইভাবে ওই কাজ করি, বাসায় যাই, ভালোই চলতেছে আমার টাকা, এদিক দিয়ে দুই দিক থেকে আসতেছে,
লোভ বাড়ে,
লোভ আস্তে আস্তে বাড়তে থাকে। কিন্তু আমি যখন বাড়িতে এই আমলে 200-300-400 টাকা খরচ করে নিই কোনো কিছু, আমার মা কোনোদিন জিজ্ঞেস করতো না টাকা
টাকা করতে পারি। হ্যাঁ,
তুই তো কাজ শিখেস নাই, কাজে ঢুকছি 2 মাসও হয় নাই, আমার মা আরো গর্ব করতো আমার ছেলে এটা আনে সেটা আনে। তো আমার মানে ফ্যামিলির প্রতি ছোটবেলা থেকে খুব একটা টান ছিল টাকা থাকলে কিছু নেওয়ার, তো আমার মা বলতো না। তখন আমাদের ফ্যামিলিতে একটা অশান্তি ছিল, আব্বা মা বনে না, যেটা আমি শুরুতে বলছি, আমার বাবা মাকে ভয় পায়, এখনো ভয় পায়, খুব ঝগড়া হইতো, খুব মারামারি, মা বা অনেক মারামারি, এগুলো দেখতাম নিজে ওর উপরে অশান্তি। ছোট ভাইটাও আস্তে আস্তে বড় হইতেছে, ও স্কুলে যেতে চায় না, ওরও মারে ধরে, মা নিয়ে বসে থাকে, ও পড়ালেখা করবই না, একবারই না, ও করেই নেই পড়ালেখা।
আচ্ছা,
তখন এদিক দিয়ে আমাদের দোকানও ওই যে আব্বা বড় চাচার সাথে দোকানে কাজ করে, এক পর্যায়ে যখন আমি এই কাজ করি 6 মাস, এই ফতুল্লা থেকে আমার মামা মারে বললো, তো ওই তো পড়ালেখা জানে, ওরে কিন্তু ওই জায়গায় রাখা ঠিক হবে না, ওরে আমার এই জায়গায় দিয়ে দে, ও আমার দোকানটা চালাইতে পারবো, ভবিষ্যতে ব্যবসাও শিখতে পারবো, ভালোই হইব, আর ওই জায়গায় কয় টাকা কামায়, এই জায়গায় থাকলে আর থাকা খাওয়া সব আমার, মাসে মাসে বেতন লয়ে যাইছি। মা গেল, তো ভালো কথা কইছেন, কৌ ব্যবসা বুঝে ভালো, দোকানে এসে বহাই দেখি ভালো।
আচ্ছা,
আমি ওর শুনে মনে অনেক ভালো হয়েছে, চলে যাই। হ্যাঁ, মামার বাসায় গেলাম, হ্যাঁ দোকানে যাই আসি ভালো, সকাল 6টা বাজে দোকান খুললে রাত্রে 10টা বাজে দোকান বন্ধ করি।
আচ্ছা,
15-20 দিন না যাইতে মামা আমার মুকামে পাঠাই দিল,
মুকাম?
হ্যাঁ, মানে মাল কিনার জন্য।
জি,
লগে একটা লোক দিয়া আগের যে ম্যানেজার ছিল ওরে বাধা দিল।
আচ্ছা,
আমারে পাঠাইলো অনেক টাকা, টাকা দিয়া ট্রাক ঘুরে মাল কিনতে।
আচ্ছা,
ভালো গেলাম। এক পর্যায়ে যখন দোকানের স্টাফ ছিল চারজন, আমি ছাড়া চারজনে ওরা বাসায় গিয়ে খাওয়া দাওয়া করতো। আমার মামা তো বোন ছিল একটা, ও এক কর্মচারী বিক্রমপুরের এই সবটা, ও একটা খারাপ একটা মন্তব্য করছে আমার সঙ্গে।
কিসের মন্তব্য? কাকে?
আমার মামা তো বোন নিয়ে।
আচ্ছা,
আমি এই কথা মামার কাছে বিচার দিয়ে হয়েছি সরাসরি।
আচ্ছা,
মামা কি করলো? ওর এই যে কি করে আপনার এই যে মাল ভরে আটা চিনি ভরে ওটা বুঙ্গা বলে আর কি, অনেক বড়, ওটা দিয়ে মামা ওর দুইটা বাড়ি দিল, তুই আমার দোকান থেকে কালকে যাবি গা।
আচ্ছা,
ওর বিদায় করে দিল, আমার জায়গাটা আরো পুক্ত হয়ে গেল। ওর আন্ডারে একটা ক্যাশ ছিল, এখন ওই ক্যাশটা আমার হাতে চলে আসলো। পরবর্তীতে যখন মুকামে যাই আসি, আমার এক লোক বলতেছে পাশের দোকানদারের মালিকের ভাতিজা, এটা তো মামার দোকান মিয়া, কি করো টাকা পয়সা? আমি কি করুম, কিছু টাকা পয়সা খরচ করো না, আমি কি করি, খাই। ওগুলো খাইলে আনন্দ ভর্তি করো, কিছু মনে চায় না। কি মনে চায়? মোবাইল কিনতে মনে চায়। চার সালের ঘটনা, শেষের দিকে অথবা পাঁচ সালের শুরুতে, কারণ মোবাইল আছে কিংবা টাকা আছে, আমি আমার কাছে টাকা নেই। বুড়াও ঠিক আছে দেখাই তো মোবাইল। আমার একটা সনি ফোন দেখাইলো, খুব সুন্দর, দাম কত? 18,000 টাকা। আমি ঠিক আছে দিব, কয়েকদিন সময় দেন।
মানে এই টাকাটা আপনি দোকান থেকে চুরি করবেন?
হ্যাঁ, মোকাম থেকে না, দোকান থেকে ক্যাশ। মামা দূরে থেকে আইসা ডাক দিত, এই রাজীব, জি মামা, ইশারা দিত টাকা দে। ওই এত আর ক্যাশ আইসা দেখতো না। আমি ওখান থেকে তখন 1,000 টাকা নোট নেই, 500 টাকা নোট খুব কম, আমি ওখান থেকে 2-1 নোট আস্তে করে সরাইয়া বাকি টাকাটা ওনার দিয়ে, ওই টাকাটা আমি পরের দিন সকালে এসা দোকান আমি খুলতাম, বন্ধ করতাম। আমি পরের দিন সকালে এসে ওই টাকাটা আগে আমি নিজের কাছে রাখতাম।
হিসাব থাকতো না কত টাকা?
হিসাব নিত না আমার কাছ থেকে।
হিসাব না করলে ব্যবসা চলে কিভাবে?
এর ব্যবসা কিভাবে চলে এটা জানি না, কিন্তু কোনোদিন আমার কাছ থেকে হিসাব নেননি। শুধু বলতো যে এত কম আমার ব্যবসা কিনি নেই, কয়টা আছে ময়দা, কয়টা আছে আটা, কয়টা চিনি, কয়টা আছে, আর কিছু বলতো না।
আচ্ছা আচ্ছা,
উনি বুঝতে পারতো সম্ভবত। তখন এইভাবে 18,000 টাকা দিয়ে আমি ফোনটা নিলাম।
কয় মাসে আপনি 18,000 টাকা করলেন?
কয় মাসে না, হয়তো 7-8 দিনের মধ্যে।
7-8 দিনে 18,000 টাকা মেরে দিয়েছেন? বাপরে। ওকে, তারপর
ফোনটা নিলাম, আরেকজনে একটা ফোন বিক্রি করবো 6,000 টাকা, ওটা নিলাম। এইভাবেই মানে খুব এখন 2-3 দিনে 6,000, 8,000, 10,000 টাকা মাইরা দিই। আরেকটা ফোন কিনলাম, ওটাও 7,000 টাকার মতো। কিনার পরে এখন এতগুলি ফোন আমি কি করবো, বাসায় তো নেওয়া সম্ভব না। 3 ফোন 3 জনের কাছে দিলাম যে আপনার এটা চালান সমস্যা নাই, আমি যখন দেশে যাবো আমার দিয়ে চলতেছে। এইভাবে আরেকদিন ওই যে ওই লোকটাই আমাকে বলতেছে কিছু আনন্দ করার কোন ই আছে? আমি কি আনন্দ করার ই আছে? কেউ পছন্দ হয় আমি কে, আমার না এই তিসমারে খুব ভালো লাগে।
তিসমা মানে
ওই যে সিঙ্গার তিসমা?
আচ্ছা আচ্ছা।
ওই যে তখন প্রথম অ্যালবাম সম্ভবত ওনার চাঁদ বা সূর্য অ্যালবামটা বেরোইছে। কেমন পছন্দ? আমি গান আমার খুব ভালো লাগে, আর দেখতে মনে চায়। আর কিছু মনে চায় না? আমি না, আমার আর কিছু মনে চায় না, যদি সম্ভব হয় আমি একদিন ঘুরুম, আমার গ্রামের বাড়িতে যাবো। কহ সম্ভব? 30,000 টাকা লাগবো। কিভাবে সম্ভব? আপনি থাকেন দোকানে, আপনি তিসমারে কই ভেবেন? কাছে এক লোকের সাথে পরিচয় করে দিই, লালপুরের স্থানীয়, নাম হচ্ছে শিপন ভাই। ও মানে দেখতে শুনতে ভালো, একজন ইসের মতো মানে বাউল টাইপের। উনি বললো যে উনি আয়ুব বাচ্চুর সাউন্ড মাস্টার,
আচ্ছা
সাথে কাজ করে, উনি পারবো। জিজ্ঞেস করলাম পারবেন? হ্যাঁ পারবো। 30,000 টাকা লাগবো। 30,000 টাকা? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমাদের সবে বরাতের দিন তো নামাজ, তারপরের দিন বেচা কিনি কম দোকানে, তারপরের দিন আপনি ডেটটা করেন, আমি 15,000 টাকা আপনি দিয়ে দিতেছি অ্যাডভান্স।
ওকে,
আর ওই দিন 15,000 টাকা দিন। আচ্ছা ঠিক আছে দিও। 15,000 টাকা আমি খুব দ্রুত দিয়ে দিই। এর মাঝে তো মানে অনেক টাকা নষ্ট করছি, দোকান থেকে দেখা গেছে ফল কিনে খেয়েছি,
যখন যেরকম লাগছে
কাচ্চি বিরিয়ানি খেয়েছি, মিষ্টি খেয়েছি, এগুলো কারিগরকে খাওয়াইছি।
আচ্ছা,
ওরা আমারটা খাইছে খাইছে, আমার এদিক দিয়ে মামার কাছে বলিয়া দিত। এখন মামা তো আমার পিছনে বেজে গেছে গা, মোটামুটি আমি দোকানে 1.5 বছর হয়ে গেছে গা, আমিও টাকা পয়সা খালি নষ্ট করতেছি। তখন তিসমার কথা বললে আমার কাছ থেকে 15,000 টাকা নেওয়ার পরে সবরাতে দিন বলতেছে, রাজীব এটা তো হইব না। আমি কেন? কেনা ও আসবো না, ওর বাবা নাকি মেজর, ওকে সবরাতে পরে তো কোনো আর প্রোগ্রাম নেই, বাসা থেকে বেরিয়ে দিব না। তাহলে কি করবেন? কয় একটা নায়িকা আছে, নামটা স্মরণ নাই কিন্তু ছবি দেখছি নায়িকাটার, অনেকগুলো ছবি দেখছি। আমি বললাম এটা কি এমন নায়িকা? অনেক সুন্দর, বাসা করি। বলো সিদ্ধিরগঞ্জ। নায়িকার সাথে ঘোরার জন্য আমি 30,000 টাকা দিব? সম্ভব না। কারে ভাই চলো, তুমি 30,000 টাকা না, 15,000 দিছ, এটাই চলবো, আর লাগবে না। আচ্ছা ঠিক আছে চলেন। তো সকালে তো পরের দিন মামারে বললাম, কই যাবি? আমি মামা ভোর বাসা যাই, সকালে এসে পড়ুন।
আচ্ছা,
সকালে ভি টাকা লাগবো আমি দিলে ভালো হয়, তেমনি আমার 200-300 টাকা দিল, কিন্তু আমি এর মধ্যে তো দোকানের থেকে 30,000 উপরে আমি চুরি করছি, এদিকে ফোন টোনও অনেক কিনা ফেলাইছি, আরো টাকা নিলাম ওরা চলে যায়, আমার সময় দেয় বিকাল 4টার পরে যে তুমি বসুন্ধরা মার্কেটের সামনে থাকবা, আমি চলে আসি বসুন্ধরা মার্কেটে, আসি পরে ফোন দিলাম, কই আমাকে কিভাবে কিভাবে জানি আইসা, নিচ থেকে নিলাম, আমি চিনতে পারতেছি না, প্রথম আসছি মার্কেটে।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা শুনলাম আমরা এই মুহূর্তে, 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, আর জে কিবরিয়ার সাথে এবিসি রেডিও FM 89.2 এ। প্রিয় শ্রোতা, এ পর্যায়ে আপনাদের সবাইকে একটি বিশেষ বিষয়ের উপরে দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ করছি। হ্যালো ইট 920 অনুষ্ঠানটির দ্বিতীয় বই এই মুহূর্তে বাজারে, জীবনের গল্প 2 Part 2 নামে, এবং এই বইটি যারা সংগ্রহ করতে চান তাদের সবার জন্য বলছি, কারণ এই বইটি একটি বিশেষ চমক হিসেবে বাজারে এসছে, এবং আপনাদের অনুরোধে খুবই অল্প সংখ্যক কপি নিয়ে আমরা বাজারে এসেছি। যারা এই বইটি সংগ্রহ করতে চান ফোন করবেন 16297 এই নাম্বারে, আমি আবারও বলছি rakumari.com এর 16297 অর্থাৎ 16297 এই নম্বরে ফোন করে বললেই হবে, বই আপনার ঠিকানায় পৌঁছে যাবে, বইয়ের নামমাত্র মূল্য হচ্ছে 150 টাকা। এছাড়াও আপনি সংগ্রহ করতে পারেন ফার্মগেটের UCC বুক হাউস থেকে, এবং সেখানকার ফোন নম্বরটিও আমি দিয়ে দিচ্ছি, চাইলে ওখানে ফোন দিয়েও আপনি হোম ডেলিভারি পেতে পারেন, 01840521797। আমি আবারও বলছি 01840521797 এই নম্বরে ফোন দিয়েও আপনি বইটি সংগ্রহ করতে পারবেন। জীবনের গল্প 2 নামে বইটি বাজারে এনেছি আমি, এবং বইটি আমার লেখা। ওকে প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নেব, 4 মিনিট পর আমরা আবারও ফিরে আসছি যাহা বলিব সত্য বলিব তে। যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। আরো একবার স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আর আজকে যারা রাজীবকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/kpriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebriya.rj, পেজটি আছে আরজে কিপ্রিয়া নামে, এন্ড প্লিজ লাইক দিস পেজ। ওকে, আমরা যেখানটায় ছিলাম রাজীব, তারপর
নিচে থেকে ওরা আমাকে আইসা নিল, ওরা বলতে গেলে আমার ওই যে পাশের দোকানদারের মালিকের ভাতিজা, ওর নাম ছিল ফারুক, আরেকটা লোক আসছে ওটা ওই যে নায়িকার সাথে পরিচয় করে দিল, ও সাইড নায়কের পার্ট করে।
আচ্ছা,
আমার মানে ছবি দেখছি, অনেক ছবি দেখছি দুজনের, দেখে আমার পরিচিত মনে হইলো।
ওকে,
আচ্ছা ঠিক আছে, আমাকে করলো কি নেকেড আইসা এক সাইড থেকে হাত ধরলো।
ওকে,
মানে খুব এই আমার খুবই বিজিবি লাগতেছে, কেমন জানে লজ্জাজনক ব্যাপারে।
সিরিয়াসলি, মানে কি ধরনের ছবি দেখছেন ওনার?
আমি বলি একটু এই টাইপের, ওই যে আলেকজান্ডারের সাথে একটা ছবি, এটা স্মরণ আছে, মেন নেকা ছিল।
ওকে, অদ্ভুত। ওকে,
ও আইসা আমাকে হাত ধরলো।
হ্যাঁ,
হাত ধরার পরে আমি কি না একটু হাতটা ছাড়েন আমার কেমন জানি লাগতেছে, কয় আর এরকম করো কেন, আমি কি না হাতটা ছাড়েন আমার খুব ই লাগতেছে। পরে ওখানে ঘুরলো, ঘোরার পরে আমি বললাম আপনারা কিছু খাবেন বা নিবেন, বলো যে না, ও একটা ঘড়ি কিনলো, আমি টাকা দিলাম, হাত ঘড়ি মেয়েটা,
মেয়েটা হাত ঘড়ি কিনলো, আপনি টাকা দিলেন?
হ্যাঁ, টাকা দিলাম।
ওকে,
ওখান থেকে ওরা আমাকে বললো আচ্ছা চলো তাহলে এক জায়গায় যাই, তো একটা ট্যাক্সি ক্যাব নিলো, নেওয়ার পরে আমাকে নিয়ে আসলো আপনার এই যে দৈনিক বাংলার মোড়ে, এখানে আবাসিক হোটেল ছিল, এখনো সম্ভবত আছে, একদম মোড়ে।
ওকে,
ওখানে নিয়ে দোতলায় বা তিনতলায় উঠলাম, কেমন যেন অন্ধকার, খুব অন্ধকার, কোনো লোকজন নাই, শুধু রুম। নিয়ে আমার এক রুমে বসাইলো, একটা পানির বোতল এনে দিল, আমার জিজ্ঞেস করতেছে তুমি কি খেবা, আমার ওই যে বন্ধুরা যে সাথে আসছে, আমি কি পানি খাবো না তো কোল্ড ড্রিঙ্কস খাবো, আচ্ছা আইনা দিল, আমি পানি খেলাম, ওরা কি কথাবার্তি বলতেছে আমি বুঝি না, মেয়েটা আরেক রুমে, আমার বন্ধুটাও দেখি নাই, ও আসছে অনেকক্ষণ পর, আসার পরে মানে এর মধ্যে মানে ও মেয়েটার সাথে ফিজিক্যাল রিলেশন করে আসলো
আপনার সাথে, আপনার কাছ থেকে যে টাকা পয়সা নিয়েছে,
টাকাটা নিছে।
ওকে,
আমাকে পরে বলতেছে তুমি যাও তোমার ডাকে, আমি ভাবতে পারিনি কি। পরে আমি রুমে যাওয়ার পরে মেয়েটা দরজাটা লক করে দিল, লক করে দেওয়ার পরে বলতেছে রাজীব আসো, আমি কই কি জন্য আসো তোমার সাথে, মানে আমি ভয় পেয়ে গেছি, পায়ে ধরা বাকি এমন একটা পরিস্থিতি এসে যে আমার, আপনি মাফ করে দেন, আপনার কত টাকা দিচ্ছে আমি জানি না, এই যে না আরো 5,000 টাকা আপনার, এটা আমি দিলাম, আমার মাফ করে দেন, আমি আমার পক্ষে কিছু সম্ভব না। মানে ও খুবই করতেছে, আরো আরো সম্ভবত লোভে পড়ে গেছে মেয়েটা, 5,000 টাকা দিতেছে, আমার কাছে 1,000 টাকা আছে, মানে অনেকই করতেছে, আমি কই না আমার একদম আল্লাহর কাছে মাফ করেন। কিন্তু ও যে বাবুক যেন একটা পর্যায়ে যেন মানে রেপ করলো উল্টা আমাকে।
ওকে,
পরবর্তীতে যখন আমি আসি আমার খুব খারাপ লাগতেছে, সকালে বাসায় আসছি, বাসায় আসার পরে মামা জিগেতেছে কি রে এমন কে রাত্রে ঘুমা আস নাই, ঘুমাইছি কেমন জানি লাগতেছে, খুব খারাপ লাগতেছে, শরীরটাও ভালো না, চেহারা তো কেমন জানি, বাসা যাবে এমনকি না যাইনি, যাই হোক দোকানে রয়েছে, এখন মেয়েটা আমার নাম্বার নিছে, আমিও মেয়েটার নাম্বার রাখছি, এখন ফোন দেয় আমিও ফোন দিই, আমারও ভাল লাগে না, এখন ওর সাথে কথা বললে ভালো লাগে, মনে হচ্ছে দেখা করি।
কোন মেয়েটা যে মেয়েটার সঙ্গে আপনার এই ধরনের সম্পর্ক হলো? ওকে,
ফার্স্ট টাইম মানে এই হলো, তখন আমার আর ভাল লাগতেছে না, ওকে ফোন দিই, এখন দোকান থেকেও টাকা নিতে হবে, ওর কাছে যাইতে হলে তো 15,000 টাকা দরকার, এটা ছাড়া তো সম্ভব না।
রাইট,
ফোন দিলাম, বলে আমি কক্সবাজার, তোমার টাকা লাগবে না, তুমি চলে আসো, আমি কি দেখি কোনোভাবে আসা জানিয়ে দেয়, এখন তো দোকান থেকে ঘন ঘন ছুটি নিতে আসি, এই জায়গায় যাই ওই জায়গায় যাই, মানে সব মিথ্যা কথা বললা। এর মাঝে আবার ওই ছেলেটাই আবার আইসা বলতেছে রাজি একটা ফোন আছে নিবা, দেখি স্যামসাং ফোল্ডিং সেট, 2 সেটের ক্যামেরা ছিল, কত এটা? 35,000 টাকা, তুমি মার্কেট যাচাই করে দেখতে পারো। আমি তো ভাবতেছি ও আমার ভালো উপকার করতেছে, ও আর ওই ওর চাচার দোকান থেকে মাঝে মধ্যে আমার চিপ খাওয়াইতো বা ডাকদা নিয়ে একটা চা খাওয়াইতো, ঠান্ডা খাওয়াইতো।
আচ্ছা আচ্ছা,
কিন্তু এগুলির পিছনে তো অন্য কিছু ছিল, এটা আমি কখনোই ভাবতাম না।
ওকে,
পরে ও আমার বললো এই সেটটা আছে নিবা, এত তো আমি সেট টাকা তো নাই, কিন্তু টাকা আমার কাছে আছে, এখন ওই যে একবার নিছি এখন দৈনিকই নিতেছি টাকা, নিয়া নিয়া হয় এই চিপায় ওই বস্তার চিপায় না তো বাসায় তোষকের নিচে মানে ঘুরাইতাম খালি, অনেক অনেক টাকা হয়ে যেত, যখন অনেক টাকা হয়ে যেত তখন মাথা ঠিক থাকতো না কি করবো এই টাকা, তখন ওই সেটটা আমি নিলাম। নেওয়ার পরে রমজান মাস গনায় আসলো, রমজান মাসে বেচা কিনি চাপ পারে, তখন আমি মামারা বললাম মামা আমি একটু দেশে যাই, সকালে যাই বিকালে চলে আসুন, আসবি তো? আমি হ্যাঁ চলে আসুন। তখন আমার আব্বার কাছে আমি একটা ফোন দিছি 6,000 টাকা দামের, যে এই ফোনটা যে আমি দিছি, কারো কাছে কিছু বললো না, আর মামার সাথে যোগাযোগ করি, সিমটাও আমি কিনে দিছি, আর আমার কাছে যে ফোন আছে এই কথাও কারো কাছে বললো না। আব্বা আমার ওই যে ছোট কালে পলায় পলায় 10 টাকা দিত, আমার আদর করতো, আমিও এর দিলাম, কারো কাছে বললো না।
আচ্ছা,
আব্বাও বলে নেই তো ওই মুহূর্তে আমাদের গ্রাম ও ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে, তখন আমি গ্রামে গিয়া যাই, আমার ছুটি দেয়, যাওয়ার পরে সকালে যাই রমজান মাস গিয়া অনেক টাকা পয়সা নিয়ে সকালে বাজার করে দিয়া লেবার দিয়া চাঙ্গারি বইরা বাজার বাড়িতে নিয়ে দিয়ে আসি, তখনও আমার মা বলে নেই এত টাকা তুই কিভাবে বাজার করলি, তোর তো বেতন তো দেয় না, বেতন তো আমার মা আনে, তুই টাকা বালি কই, বলে নেই কিছু, বাজার করে দিয়েছি আর খুশি। আমি বিকালে আমার এক বন্ধু গ্রামের বন্ধু ওরে বললাম চল ঢাকা যাই কাজ আছে, বলে কি কাজ, আমি কায় তোর ইত্যাদি করাম। পোস্তগোল আসার পরে এখন আরেকটা বন্ধু নিলাম, ওর নাম জসিম, বাড়ি ছিল নোয়াখালী, ও আরেক দোকানের কর্মচারী ছিল,
জি
ওর কাছে আমার একটা ফোন ছিল, এইভাবে আর কি সম্পর্ক হয়।
ওকে,
ওরে ফোন দিয়ে আনি পোস্তগোলা, জিজ্ঞেস করলাম যে ভাই আপনার কাছে কোন মেয়েটের সন্ধান আছে? আছে। কোন জায়গায়? বললো মগবাজার। চলেন,
মানে আপনার এটা নেশার মতো?
হ্যাঁ, নেশার মতো হয়ে গেল। পরে আমি মগবাজার যাওয়ার পরে আমার একটা আবাসিক হোটেলে নিয়ে যায়, ওখানে গিয়ে আমি দেখি এখন আমার মাথা ঘুরতে আছে, জীবনে তো দেখি নাই, কেন সবই কেমন জানি, সব অনেক মনে হয় 50-60 জন হইব।
আচ্ছা,
এখন আমি কি করুম আমি নিজে ভাবতে পারতেছি না, ওখানে এক পর্যায়ে একজন আমার দিল, আমার বন্ধুটার একজন দিলাম, ওরও দিলাম ভিসা, পরে যাওয়ার পরে এখন আমার আর বাসা যেতে ইচ্ছা করে না, রাত্রে এখানেই থাকতে হইব। ওরে বললাম আপনার দোকানে যেতে হইব না, আর আমার লগের বন্ধুরা বললাম তুই কি দেশে যাবি গা, কহ আমি কেন যাই চাইছি না, তুই থাক তোর টাকা আসে না আমি দিব, তিনজনে তিনটা নিয়ে রাত্রে থাকলাম, সকালে আসার জন্য গাড়ি ভাড়া কিছু টাকা শর্ট পড়ে গেল,
200-300 টাকা
একটা ট্যাক্সি ভাড়া নিবো মগবাজার থেকে ফতুল্লা। তা ইয়ের স্টাফে বললাম কি আপনি আমার 300 টাকা দেন, আপনি বিশ্বাস করেন আপনার গিয়ে আমি সাথে সাথে ফোনে টাকাটা পাঠাই দিন।
আচ্ছা,
ওই হোটেলের স্টাফ ও বিশ্বাস করে আমার দিছে 300 টাকা, কারণ ওই রাত্রে ওরে আমি বিল দিছি 15,000 টাকার উপরে, 300 টাকা দেওয়ার পরে আমি ট্যাক্সি ক্যাব নিয়ে চলে আসি দোকানে এসে ভাড়া দিই। ওই রাত্রে ওরা আমার কি করলো একটা জীবনে দেখিনি একটা বোতল এনে দিছে, বলতেছে এটা খান খুব ভালো লাগবে, সাথে নান রুটি বডি কাবাব, আর আমি সবসময় আর কি কোল্ড ড্রিঙ্কসটা খুব পছন্দ করতাম, এটাও এনে দিছে, শেষমেষ ওগুলি খাওয়ার পরে ওই বোতলের থেকে ভাঙ্গে অল্প একটু দিছে, দিছে পরে আমি খাইছি, নাক বন্ধ করে খান গন্ধ, নাকটা ধইরা খান, আজি বড় ভিজর থেকে বমি আসতেছে। কেটা কি কয়টা মদ না ভাই? এটা তো ভালো না, কেমন জিনিস লাগতেছে আমার। পরে আমার জোর করে ওরা কয়েকবার খাওয়াইছে। খাওয়ার পরে আমার রাত্রে আর হুশ নাই। সকাল হয়েছে আসছি দোকানে, আসার পরে কেমন যেন আঙ্গুল হাত পা সব চুলকাই যাচ্ছে, অনেক ফুলে গেল। মামা এসে তার শরীর লেমন গেম মশা কামড়েছে, চেহারা তো কেমন জানি। তুই রাত্রে ঘুমা আস নাই? ঘুমাইছি, মশা কামড়েছে তো এই কারণে বেশি একটু ঘুমাতে পারিনি। সরষের তেল মা, সরষের তেল লবণ টবণ অনেক কিছু মাখলাম, বুঝতে পারতেছি না কি দিকা কি হইলো। এই দিয়ে মামা কিছু না কিছু বুঝতে পারতেছে। তারপর মামা আর কিছু বলে নাই, ওনার কাজে চলে গেল। আমি দোকানে কাজ করতে থাকি, এভাবেই রোজার মাসটা চলতে থাকে। আমিও সামনে ঘুরতে যেতে হইব, টাকা দরকার। আর এদিক দিয়ে ফা এখন তো বন্ধু ছিল একজন, এখন বন্ধু হয়ে গেছে চার পাঁচ জন। ফারুক বা ওর চাচাতো ভাই, আর এদিক দিয়ে আরেক দোকানের কর্মচারী জসিম, মানে মোটামুটি এলাকার ভিতরে অনেক লোকজন হয়ে গেল। এখন জসিম আমাকে বুদ্ধি দিল, তোমার কাছে টাকা আছে? আমি হ্যাঁ আছে। পরের চাকরি করতে ভাল লাগে না, এটা দোকান না।
আচ্ছা,
কিসের দোকান নিব? যে কোনো দোকান। আমি তাইলে এক কাজ করেন, আমি টাকা দিই, আপনি দোকান দেখেন, একটা মোবাইলের দোকান দেন, মোবাইলের দোকান দেন, সুন্দর করে ডেকোরেশন করে এসি টেসি লাগায়া। আর
এত টাকা আপনি পাবেন কোথায়?
টাকা কিছুটা ভুরাই ফেলাইছে, আছে আমার কাছে ক্যাশ। আর ওই মোবাইল কার্ড বিক্রি করবেন, সাথে ভিডিও কিসেট ভাড়া দিবেন, ভিডিও সিডি টেলিভিশন সহ। কাছে ঠিক আছে, আমি দেখতেছি, আপনি দেখতে থাকেন আমি দিব। আর আবার ঈদের পরে ঘুরতে যাইতে হইব, কারণ এই ভাগে ওই দোকান দেখতেছে। ও দোকান মোটামুটি দুই দিনের ভিতরে ঠিক করে ফেলাইল।
ওকে,
বলতেছে রাজীব হয়েছে তো, অ্যাডভান্স দিতে হবে টাকা কিছু। আমি কত? 50,000 টাকা অ্যাডভান্স দিতে হবে। আর ডেকোরেশন করতে তোমার 30,000 টাকার মতো লাগবে, গ্লাস টাস লাগাইতে আর কি, থাই লাগাইতে, আর মাল মূল তুমি যত টাকার উঠাও।
ওকে
ঠিক আছে, আমি 50,000 টাকা দিয়ে দিতেছি, আপনি অ্যাডভান্স দিয়ে দোকান আপনার নামে করেন। কেনা তোমার নামে করো? আমি কিনা আপনার নামে করেন? যে জায়গায় দোকান আমার মামার বাসার পাশে, একদম পাশাপাশি।
ওকে, তো ওনার নামে কেন করার কথা বলছিলেন? কারণ টাকা পয়সা তো আপনি
টাকা আমার মামা যদি জানতে পারে আমার তোমার হলে।
ওকে ওকে, ভয়টা ছিল
যে এত টাকা দিয়ে ওই দোকান নিয়ে ফেলাইছে। পরে আমি তো ওই দোকান দিছি কোনো ইনকামের জন্য না, মানে আনন্দ করার জন্য। আমি গানের প্রতি খুব আগ্রহ ছিলাম, তাই মোবাইল ইউজ করি, খুব ভালো লাগে, এর জন্য বলছে ওই দোকান দিয়ে যে কয় টাকা আসে। তখন আরে কিছু টাকা দিলাম, ওই অ্যাডভান্স দিল, এবং কাজ করার জন্য কিছু টাকা দিয়েছি, কাজ করতেছে। এইভাবে ঈদটাও চলে আসে কাছে। এখন মামার বড় ছেলে উনি ঈদের মধ্যে দোকানে এসে বসে, বাহিরে বসে, দোকানের ভিতরে না, টাকাটা দেখা যায় আমার সামনে এসে বসে, এতদিন ছিল না, এখন আমার সামনে এসে বসে থাকে। দেখে আমি টাকা পয়সা কি করি, এখন তো টাকা আমি সরাইতে পারি না, কোনো কিছু করতে পারি না, নিজের হাতে টাকা নিতে আছে ক্যাশের থেকে।
কারণ
আমার কেমন জানি হিমশিম লাগতেছে, খুব খারাপ লাগতেছে, চেঁচাচেঁচি করি, টাকারাই করি, টাকা তো নিতে পারতেছি না। আমি আবার দেখতাম এদিক ওদিক ঘুরে দেখতাম নাই,
তখন চুরি করতেন
ক্যাশের কাগজের ভিতরে কটা 500 টাকা নোট গুঁজে থুয়ে দিতাম গনা ছাড়া। হঠাৎ দেখতাম চোখের পলক ফেলাইছে ক্যাশের থেকে নিয়ে, আবার পোলাচলের বস্তা অনেক বড় ছিল, আর ডাবায় আর ভিতরে রাখতাম, আমাদের চিপা বস্তা চিপা ফেলাইতাম। ওটা ওগুলো আর দেখতো না, ওগুলো আমি পরের দিন সকালে যখন দোকান নি করতাম, এসে খুলতাম, তখন ওগুলি পরিষ্কার করে আগেই নিয়ে লুকায় রাখতাম। তো ঈদ আসছে, ঈদের দিন সকালে নামাজ টামাজ পড়ার পরই মামার বলতেছে, মামা আমি দেশে যাই, আসবি কবে? আমি কাইসা করু, আমি তোর দেশে যাই নেই। আসছি এলো যে ফারুক, যে আমার শুরু থেকে সঙ্গ দিয়ে এসে। পরে বললাম চলেন ঘুরে আসি। কই যাবো ওই যে বসুন্ধরা মার্কেট চিনেছেন, মার্কেটে যাবো। কই চলো যাই। আইসি আস্তে আস্তে প্রায় 1:30-2 বেজে গেছে।
আচ্ছা,
তখন শেরাটন ছিল এখানে। শেরাটন মোড়ে আসার আগে ওপরে নিয়ে আমি মগ বাজার হয়ে আসলাম। ওই যে আমার একটা নেশা হয়ে গেছে, মগ বাজার ছাড়া এখন আমি কিছুই বুঝতেছি না। এখন মগ বাজার আসলাম, আসার পরে নিয়ে মগ বাজার অনেক ভিড়, ঈদের দিন প্রচুর ভিড়। তো প্রচুর ভিড় হয়েছে কিছু, আমার কাছে টাকা আছে। এক স্টাফে ডাক দিলাম, এই মিয়া কত টাকা লাগবো, এটা আমার পছন্দ হয়েছে, এর আইনা দেন, টাকা আমি দিব।
ওকে,
তো একজন অফার করলাম একটা মেয়েকে, যে কয় টাকা পাইবেন আপনি করি বলি, কয় পামু সারাদিনে 2-3,000, আমি 10,000 টাকা দিবো, আমার সাথে 2-3 ঘন্টা ঘুরবেন। মেয়েটা রাজি হইল না।
ঘোরাবেন কেন?
আমার কাছে মানে ঘুরতে ভাল লাগে।
আচ্ছা,
সুন্দর ছিল।
ওকে,
মেয়েটা রাজি হলো না। আমি কই এত দাম? তো মেয়েটার সিরিয়াল পড়ে গেল অনেক, যেভাবে ওর সাথে আমি থাকুন, ওর সাথে ছিলাম ওই দিন, থাকার পরে ওর আমি বকশিস দিয়ে আসি 1,000 টাকা।
ওকে,
তারপরে দেখি ও আমার কিছু বলে না, আমার কাছে 2টা ফোন, সেটাও আর কোনো মানে কোনো আমাকে পাত্তাই দিতেছে না মেয়েটা। জিত করে ওখান থেকে আসিয়ে বললাম ফারুক নিয়ে, ওই দিক দিয়ে মগ বাজার থেকে সরাসরি আমি চলে আসি এসে আপনার রিক্সা নিয়ে শেরাটনের মোড়ে।
জি,
এখানে আসার পরে ফারুক বলতেছে, আমার তো ভাই একটা প্রোগ্রাম ছিল। কি প্রোগ্রাম ভাই? কারণ আমার শেরাটনে একটা প্রোগ্রাম আছে, ডিনার করবো একজনে, ডিনার করবো শেরাটনে। কত টাকা লাগে ভাই? কত যেমন খাও তুমি, টাকা কত আছে? আমি আছে 20,000 টাকার মতো। কত বসুন্ধরা যাইতে না শেরাটনে যাই, তুমি খাওয়াই দাও ওই পার্টিতে আর আমি যাবো না। চলেন শেরাটনে যখন খাইবেন তো চলেন ঢুকি। সাহস করে ঢুকলাম, ঢুকার পরে অনেক সিকিউরিটি অনেক চেক টেক করার পরে গেছি। যাওয়ার পরে কি খেবেন? কি খামো? এই দাও তুমি, যা দাও দাও। একটা জায়গায় গিয়ে বসার পরে ওই ইরা আর কি মেসিয়া যাকে বলে,
জি ওয়েটার,
হ্যাঁ ওয়েটার, উনি আইসা ইংরেজিতে কথা বলতেছে। আমি বললাম দেখেন আমি তো বাঙালি মানুষ, আমি ইংরেজি পছন্দ করি না, বাংলায় কথা বলেন। ঠিক আছে স্যার কি নিবেন? আমি ওর ফারুককে জিজ্ঞেস করলাম ভাই কি খেবেন? দাও তুমি যা দাও। আমি তাহলে এক কাজ করেন পোলাও কুরমা দেন, মানে নাম শুনছি পোলাও কুরমা কখনো খাই নেই, পোলাও কুরমা দেন। ঠিক আছে স্যার পোলাও কুরমা দিতেছি। কথা বলার পরে ওয়েটার চলে গেল। 10-15 মিনিট পরে আমাদের দুইজনের দুই গ্লাস মানে শুধু সাদা পানি, মিনারেল পানি দুই গ্লাস দিল, একটা বন রুটি দিল, একটা ই দিল বাটার দিল,
ওকে,
আর দুইজনের দুইটা চামচ, দুইটা চাকু, এগুলো দিয়ে গেল। আমরা অর্ডার দিলাম পোলাও কুরমা, দিয়ে গেল। এগুলি কেমন জানি লাগতেছে, এইটা এটাই নি পোলাও কুরমা। আরো করে বলতেছে কি করবো, এটাই খাও, এটাই মনে হয় পোলাও কুরমা। তো রুটিটা খাওয়ার পরে পানিটা খেলাম, খুব ভালো লাগলো, পানিটা যেন কেমন মিষ্টি। অনেকক্ষণ পরে ওয়েটার এসে বলতেছে স্যার একটু লেট হবে, আপনাদের এটা ভুপে আছে,
বুফে,
হ্যাঁ
ওকে,
একটু লেট হবে। তো ভুপটা বলার পরে আমি আবার ওটা বুঝতে পারছি যে চুলার মধ্যে আছে বা যে কোনো জায়গায় আছে। ফারুক আর আমি একটা নিঃশ্বাস নিলাম যে না এটা না, পোলাও কুরমা আসতেছে, আসতে অনেকক্ষণ পরে দিছে। খাওয়ার পরে ফারুক বলতেছে
আপনার লাইফে তখন ওটাই ফার্স্ট বুফে ছিল,
ফার্স্ট। তখন ফারুক বলতেছে ড্রিঙ্কস করাইবো না। আমি ড্রিঙ্কস কি ভাই? এই পেপসি না কোক? কয় না অন্য কিছু, এখানে ভালো ভালো জিনিস পাওয়া যায়, বিয়ার মদ কয় আসো যাই। পরে ওয়েটার জিজ্ঞেস করলো আপনাদের এখানে বার কোথায়? লোকেশন দিয়ে দিলে এইভাবে এইভাবে যান। ও নিয়ে গেল ওইটার এসে আবার জিজ্ঞাসা করতেছে স্যার কয় প্যাক নিবেন, কোনটা কোনটা নিবেন? আমি ওইটা বলি এই মেয়ে কয় প্যাক কি বোতল দেন, আনাম বোতল দেন, ওইটাই বলে আমি খাওয়াবো। ও আমাকে বলতেছে ভাই বোতল খাইতে পারবো না। আর ওইটারটা বলতেছে স্যার আপনি বোতল নিতে পারবেন না, দাম কত আপনার বলেন? দাম স্যার যাই হোক আপনি নিতে পারবেন না,
সেটাই
মানে ইউজ করতে পারবেন না। আমি কেন, সমস্যা কি? বলতেছে এক প্যাকের দাম স্যার 1600 টাকা আর বোতলের দাম 40,000 টাকা। আমি 40,000 টাকা শুনে আমিও যেমন কেমন জানি হয়ে গেল, নার্ভাস ফিল করতেছি। আমি ঠিক আছে তাহলে এক প্যাক করে দুই প্যাকই দেন, 1600 টাকা করে 3200 টাকা। আর বলতেছে আর কিছু নিবা না? বললাম তাহলে দুইজনে দুইটা কোক দেন, দুই প্যাক দেন। আর ফারুক কয় আর কিছু? ওয়েটার বলতেছে স্যার আর কিছু নিবেন? বললাম কি আছে? বললো যে পিজা আছে, তাহলে দেন 6 ইঞ্চি 9 ইঞ্চি নাকি 1 ফিট? আমি বড় যেটা এটা দেন, মানে আমার সবসময় বড়টার প্রতি চাহিদা, 1 ফিট দেন। স্যার দুইজনে 1 ফিট নিতে পারবেন না? কেন নিতে পারবেন? আপনার সমস্যা কি? টাকা দেবো আমি। স্যার টাকা তো বড় কথা না, 1 ফিট আপনারা দুজনে নিতে পারবেন না, 6 ইঞ্চি নেন এটাই ভালো হবে। ফারুক বললো 6 ইঞ্চি নেই দুজনে, এটা বেশি হইব। আচ্ছা ঠিক আছে দেন। একটা 6 ইঞ্চি পিজার দাম নিল সম্ভবত 800 টাকা। তো দেওয়ার পরে একদম গরম, একদম গরম বাদাম দিল, সাথে কিছু বরফ দিল, দুটা কোক এবং দুই প্যাক মদ দিয়ে গেল। খাওয়ার পরে দেখি ভালো, এটার মধ্যে কোনো ই নেই, খুব মানে সেন্টটা খুবই ভালো লাগতেছে।
ওকে,
সারাদিন শেষে ঘুরে ঘুরে দেখি 18,000 টাকার মতো বিল হয়ে গেছে সারাদিনে।
18,000?
দুইটা মেমোতে 18,000 টাকা বিল। ওই দিন রাত্রে বাসায় চলে যাই মামার বাসায়। সকালে দোকানে যাওয়ার পরে ফারুকের এই চাচা তো ভাই, মানে ওদের নিজস্ব দোকান, ও আমার বলতেছে ভাই না কালকে তো কই গেছে সবই জানি, আমি যদি না নাও তাহলে কিন্তু বলে দিব আমার কাছে মামার টাকা নেই, আজকে আজকে নিতে দিব, টাকা লাগে হাওলাত দিন। আমি কি হাওলাত দিবেন? আজকে কি মামা ছুটি দিব আমারে? দোকানে কর্মচারীও নাই, যত লাগে হাওলাত দিব, তোমার মামার কমু যে আমরা করতে চাই, আইসা করুন। ঠিক আছে ব্যবস্থা করেন, কত লাগবো? নাকি দিয়েন 15,000 টাকা দিয়েন, এটি কমে তো হইব না। আর আপনারা দুইজন আমি সহ তিনজন, কালকে দুইজন এত টাকা গেছে, আমরা এত কিছু নিবো না, আমরা শুধু বাড়ে যাবো, শুনছি তুমি ফারুক নিয়ে বাড়ায় গেছো। আবারও গেলাম ওইদিন, ওইদিন যাওয়ার পরে ওইদিন তিনজনে প্রায় 20,000 টাকা না 21,000 টাকা বিল আসলো, বাকিটা ওরা ম্যানেজ করে দিল। আমার কাছে ওইদিন টাকা নাই।
আচ্ছা,
তারপর ওইদিনও দুইটা মেমো, আগের দিন ছিল দুইটা মেমো, চারটা মেমো। আমি আবার যেমন শখ করে মানিব্যাগে রাখছি, মানিব্যাগে কোনো টাকা নাই, মানিব্যাগটা বাসায় থাকে, মানিব্যাগে রাখছি। দেখি তো মামা তো আমার টার্গেট আগে থাকতে, যে কোথায় যাই কেমন জানি চেহারা
ফলো করছে,
হ্যাঁ ফলো করছে। মাম তো ভাইটাও আমার ফলো করছে দোকানে, আমি বুঝতে পারি নাই, কিন্তু মাম তো ভাই হঠাৎ একদিন মানিব্যাগ হাতায় চারটা মেমো পেয়ে গেছে। চারটা মেমোতে তারিখ তুরিখ সব আছে
শেরাটনের,
হ্যাঁ শেরাটনের।
ওকে,
আমার রাত্রে বেলা বাসা যাওয়ার পরে ডাক দিয়া, যেটা ড্রয়িং রুম ছিল ওখানে ডাক দিয়া ঠাস করে একটা চটকোনা দিয়া কই গেলি কি, আমার না অগ, আমি সব করে রাখছি, সব খবর পাইছি। তুই অগলিয়া আমার দোকানের টাকা নিয়ে অগো খাওয়াইছ। সকালে তোর আব্বারে আমার মায়ের হাইতে কইতাছি, মামায় কোন টমক টমক দিল, মামতো ভাইরা আমার একটা ছোট থাপড় দিল।
আচ্ছা,
মামি আর কিছু বলে নাই, তারা খুব চিল্লাচিল্লি করলো। চিল্লাচিল্লি সকালে আব্বা মায় এলে আমার তো অবস্থা খারাপ। এদিক দিয়ে আমি দোকান লইয়া ফেলাইছি, মোটামুটি দোকান কমপ্লিট।
আচ্ছা, দোকানটা আপনার টাকা যে নিয়েছিল তার নাম কি ছিল?
জসিম।
জসিম, সে তো আপনার পরিচিত বড় ভাই?
না, আমার বাড়ির নোয়াখালী।
পরিচিত
দোকানের স্টাফ, কর্মচারী ছিল।
মানে যে দোকানে আপনি ছিলেন ওই দোকানের স্টাফ?
না না, অন্য দোকানে।
অন্য দোকানের পাশাপাশি স্টাফ, আপনারই মতো।
আমি মামার দোকান, ওই যেমন কর্মচারী।
আচ্ছা,
তো ওর কাছে মোটামুটি কমপ্লিট, আমার ওই দোকানটাও কমপ্লিট, অল্প কিছুদিন হয়েছে আর কি, রানিং হয়েছে। এই সময়তে যদি এখন আমার কালকে সকালে আব্বা মায় আসে বা আমার চাচাই আসে, তাহলে তো আমার অবস্থা খারাপ। পলাইতে ওইখান থেকে যেভাবে রাখলো, কি প্রতিটা রুমে তালা মেরে রাখলো রাত্রে, মামায়, যাতে আমি বাইর না হইতে পারি।
আচ্ছা,
আমার খুব পাহারা দিতেছে সবাই মিল্লা। আমি রাত্রে ঘুম আসিনি, আমার সাথে টাকা আছে, একদম খালি না, টাকা অনেক টাকা আছে, মোবাইল আছে। আমার সমস্যা কি, আমি দোকানে গেলে, আমার নিজের দোকান আছে, ওখানে গেলাম টাকা পাবো।
ওখানে কত টাকা দিয়েছিলেন?
ওখানে প্রায় আমি 2.5 লাখ টাকার মতো দিয়েছিলাম।
এইগুলো চুরি করে?
সব চুরি করে।
মাই গুডনেস। ওকে, তারপর?
তারপর আমি রাত্রে 2টার পরে আস্তে আস্তে সবগুলা লক খুলি রুমের। আমার কাছে যে টাকা ক্যাশ ছিল,
কত টাকা ছিল আনুমানিক?
আনুমানিক 30,000 টাকার মতো।
ওকে,
আর কিছু পয়সা ছিল, যেমন 5 টাকা কয়েন সব করে পুরাই দাম বলে আওয়াজ হইতেছে, আওয়াজ হইতেছে ভিতরে পয়সা গুলি। আমি করছি কি, বাথরুমের ভিতরে ফালাই দিয়েছি, আনিনি।
আচ্ছা,
দরজাটা নক করে টয়লেটের ভিতরে ফালাই দিয়েছি।
ওকে,
নিচের গেটও তালা মারা। যাই হোক, যেভাবে ভাই, গেটের নিচ দিয়া এই আনুমানিক 1 ফিটের মতো ফাঁকা ছিল।
ওকে,
ওই ফাঁকা দিয়ে আমি খুব কষ্ট করে বাইর হই। বাইরে আবার একদম বাইরে থেকে প্রতিটা গেট আমি লাগাই গেছি, যাতে এরা না বাইরে পারে।
আচ্ছা,
আমি গেলাম সরাসরি আমার ওই কর্মচারী ওর বাসা নিয়ে দিছি ওর কাছে। ওই গিয়া বলতেছে, তুমি এত রাত্রে, আমি কি সমস্যা হয়েছে? আমি এখানে থাকবো না, যাবো গা, আমার কিছু টাকা দাও। এখন টাকা নাই, তুমি পরে এসো। আমি তো আজানের টাইমে যাই। কয় না, তোমার মামা দেখলে আমার মারবো, তোমার তুমি বাইক না, আমি তো বিদেশি, আমার মারবো তোমার মামা। তোমার মামা এসে স্থানীয়। পরে আমি ঠিকই কইছেন, তাই আজানটা দে, ফজরের আজানটা দিলে আমি যাবো গা, আমি সিলেটে যাবো। এদিক দিয়ে রাত্রে তো বাসায় পুরা হুরুস্থুল, আমার দেশে বাড়িও খবর হয়ে গেছে গা। আমি ফজরের টাইমে চাষারা চলে গেছি।
আচ্ছা,
চাষারা যাওয়ার পরে আমার মা ফোন দিল, তুই কই? আমি সিলেট। বাবা যে জায়গায় থাকস না, তুই বাড়িতে যাবো। তারা বলে মাইরা খেলাই দিছে, তারা বলে মাইরা লাইছে, মানে অনেক কথা ওইদিক দিয়ে অনেক কিছু হয়ে গেছে গা, আমি কিছুই জানি না। সকাল না হইতে চাষারার থেকে আমি আসলাম ইসে যাত্রা বাড়ি।
আচ্ছা,
যাত্রা বাড়ি আসছি, আমার সাথে ওই মুহূর্তে এর মাঝে ওই যে আমি 6 বা 5 থাকতে একটা মেয়েকে পছন্দ করতাম, আরবিন, ওর সাথে কিছুদিন কথা হয়েছে। ছোট মামা ফলো করছে, ফোনে কথা হয়েছি, দেখিয়া বলাইছি, 2-3 দিন কথা বলছি, মানে অনেকক্ষণ, 2-3 ঘন্টা যাবত কথা বলতাম।
হ্যাঁ,
পারভিনের সাথে। ওইটাও আমার মায়ও ফলো করছে। তো মার কাছে মামায় বিচার দিছে, মা মামার কাছে বিচার দিল, দুজনের কথা মিলিয়ে গেছে যে আমি মেয়ের সাথে কথা বলি, ফোন পাইছি, কই, এত টাকা কিভাবে কি। এখন সবার মনে একটা সন্দেহ জাগার কারণে যেমন আমার উপরে চেকটা বেশি দিছি, ধরা খেয়ে গেছি। তখন আমি ওখান থেকে যাত্রা বাড়ি আসি। তাছাড়াও আমি যখন বহু সুন্দর যাতায়াত করি, তখন আরেক মেয়ের সাথে আমার পরিচয় হয়। বাড়ি ছিল সিলেট।
আচ্ছা,
নামটা সম্ভবত হনুফা আক্তার রাত্রি ছিল। ও খুব বড় লোকের মেয়ে ছিল, ভাবছে আমিও অনেক বড় লোকের ছেলে, আসলে তো আমার কিছুই নেই, আমি মামার দোকানে থাকি, চুরি করি এইভাবে।
ওকে,
তখন মেয়ের সাথে আমার একটা ফোনে কথাবার্তা হয়। ওই মেয়েকে আমি যেদিন বাইরে গেলাম পলাইয়া, যাত্রা বাড়ি এসে ফোন দিলাম, তুমি কই? বলে সিলেট। আমি সিলেট আমি আসতেছি।
ওকে,
কই এখন কি সমস্যা? গেম কি আমি আসতেছি, ঠিকানা দাও। ও ঠিকানা দিল, এদিকটা বাসা থেকে মায়ের ফোন দিতেছে, আমার নাম্বার একমাত্র শুধু আমার মা মানে আব্বাই জানে। ওই দিনই প্রথম আমার মা আমার ফোন দেয়, জানতো না আমার কাছে ফোন আছে।
ওকে,
তুই যেখানে থাকস তুই বাড়িতে যাবার। আমি চিন্তা ভাবনা করে দেখি আসলে তো গন্ডগোল লেগে যেতেছে। যাত্রা বাড়ি থেকে সিএনজি নিলাম, 150 টাকা রিজার্ভ। নামে 150 বাসা যাওয়ার পর অনেক কান্নাকাটি, অনেক কান্নাকাটি। পরে আবার মা আব্বা আমার সহ নিয়ে আসলো রামপুরা, ছোট দাদার বাসায়। ছোট দাদারে নিয়ে ফতুল্লা গেল, আমার রামপুরা রেখে গেল। ফতুল্লা যাওয়ার পরে আমার মামার সাথে ঝগড়া হয়েছে, আমার মার সাথে, যে আমার ছেলের এই না দেন, আমার ছেলের দেন।
কার সঙ্গে ঝগড়া এটা?
এটা ভাই বোন, মানে আমার মা আমার মামা,
আপনার
মাইরা আমার ছেলের গুম করছে।
ওকে,
পরে পাইতেছি না ওর আই না দেন, আসলে তো আমি এখানে আর রেখে গেছি।
রাইট,
মানে ঝগড়াঝাটি কইরা মা অনেক কথা বলে এসে যে আপনার পাশে আমি জীবনে আসুন না, আপনি মল্ল আমি এমন না, আপনি আমি মল্ল আপনি যেন না। দেড় একটা কইরা বইকা টইকা মানে তুই তামারি কই এসা করছে, মামা বড় আর মা ছোট।
বিরতি শব্দ আরো একবার প্রিয় শ্রোতা, পাঁচ মিনিটের একটা বিরতি নেব এবং রাত একটার সময় ফিরব। যে কথাটি বারবার বলছি সবাইকে, আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, কিন্তু ঘোষণা দিতে চাই আমাদের প্রিয় অনুষ্ঠান হ্যালো ইট 920 দ্বিতীয় বইটি এখন বাজারে এবং খুবই অল্প সংখ্যক বই বাজারে। যারা আমার এই কথাগুলো শুনছেন তারাই প্রথম আসলে শুনছেন, এর আগে কোথাও আমরা বলিনি। সুতরাং ঝটপট আপনারা যদি সুযোগটি নিতে চান ঝটপট আপনাদেরকে ফোন করতে হবে এই পার্টিকুলার নাম্বারে, এবং ফোন করার পরে অর্ডার দিলে এই বইটি আপনার বাসায় পৌঁছে যাবে। বইয়ের মূল্য হচ্ছে মাত্র 150 টাকা এবং এটি জীবনের গল্প দুই অর্থাৎ পার্ট টু এই নামে বাজারে আছে। এবং যেই নাম্বারটিতে আপনি ফোন করে বইয়ের কথা বলবেন নাম্বারটি হচ্ছে 16297। 10টি সেরা জীবনের গল্প নিয়ে এই বইটি সাজানো হয়েছে। এছাড়াও আপনি সংগ্রহ করতে পারেন ফার্মগেটের UCC বুক হাউস থেকে, এবং সেখানকার ফোন নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি, চাইলে ওখানে ফোন দিয়েও আপনি হোম ডেলিভারি পেতে পারেন। 01840521797। আমি আবারও বলছি 01840521797। এই নাম্বারে ফোন করে বললেই হবে, বই আপনার ঠিকানায় কুরিয়ার করে পৌঁছে যাবে। বইয়ের নামমাত্র মূল্য হচ্ছে মাত্র 150 টাকা, জীবনের গল্প পার্ট টু। ওকে, আমরা বিরতির পর আবারও ফিরছি। টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ। সময় রাত একটা, প্রিয় শ্রোতা আরো একবার ওয়েলকাম অ্যান্ড মোস্ট ওয়েলকাম রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2। আর যারা এই অনুষ্ঠানটিতে আসতে চান তাদের জন্য বলি ফোন নাম্বার নিশ্চয়ই জানা আছে, 09613892892। আরো একবার বলছি 09613892892। ফোন করে বলবেন কি অপরাধ আপনি করেছিলেন, কেন আপনি কনফেস করতে চান, চলে আসুন আমাদেরকে ফোন করলেই হবে, আমি কিবরিয়া সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করব। আবারও ফিরছি রাজীবের কাছে। রাজীব, তারপর
তারপর আমার রামপুরা বাসায় আসলো চাচার সাথে আব্বারে নিয়া, মামা বাসা থেকে ঝগড়া করে আসার পর আমার নিয়া খুবই করার পরে কাকি অনেক বুঝাই দিল যে যাই হোক তুমি আর এইসব নিয়ে টেনশন করো না, দেশে যাও আমরা দেখুন কি হয়, কোনো ঝামেলা হইলে দেখুন। এবং দেশে চলে গেলাম আব্বার সাথে। দেশে যাওয়ার পরে আমাদের দোকানটা নিয়ে ওই আব্বা যে কাকার সাথে একসাথে ব্যবসা করতো ফার্নিচারের, তখন আমার মাঝে একটু ঝামেলা হয়েছে। ঝামেলা হয়েছে বলতে গেলে আব্বা আলাদা দোকান দিব, এর সাথে আর করবো না। এদের সাথে যে কোনো কারণবশত ভাই ভাই ঝগড়া হয়েছে, আব্বা আলাদা দোকান দিব, দোকান দিছেও। তখন দোকান দেওয়ার জন্য কিছু টাকা দরকার দোকানে কাজ করার জন্য, তখন আমি মামার বাসা থাকাকালীন টাকা মুট করে আব্বারে পলায় পলায় দিতাম, আনুমানিক 5,000-7,000 টাকা এরকম আনুমানিক দিতাম, যাও কেউ দেখায়ও না গিয়া কাজ করো গা। দেশে এসে দেখি দোকান দিছে, তখন আমি দেশে যাওয়ার পরে দোকানে গিয়া কিছুদিন বসি, কোনো কাজ জানি না আমি, কোনোদিন করিও নাই। আমার কাছে অনেক টাকা, মোটামুটি অনেক টাকাই, 30,000-40,000 টাকা নগদ ক্যাশ, 2টা ফোন। তারপরে দোকান থেকে মাঝে মধ্যে আসি, ফতুল্লা আসার পরে দোকান থেকে 2-3,000 টাকা নিই ওই জসিমের কাছ থেকে। পরে হঠাৎ করে একদিন দোকানে বসে রয়েছি আমি, একটা লোক এসে বলতেছে তোমার আব্বা কই, আমি দোকানে নাম্বার আছে, আমি আছে ফোন দো তো গিয়া কও যে অমুক লোক আসছে আসতে বলছে। ফোন দিলাম, আব্বা কইলো কি তুই ব্রিজের উপরে দাঁড়াইতে আমি আসতেছি। তো আর কই ঠিক আছে নাকি, আমার ফোন নিয়ে গেছে আসছে সন্ধ্যা সময়। আব্বা আর মায়া এসে আয়া কইতাছে সকালে দোকানে থাকিস, লোক আসবো। ঠিক আছে থাকুম। হ্যাঁ, সকালে লোক আসলো, যেখানে আমরা ভাড়া থাকতাম তার থেকে 1 কিলোমিটার দূরত্ব আর কি, এর বেশি না কম হবে। তো ওই চরের লোকজন আসছে, অনেকগুলা লোক, প্রায় 8-10 জন লোক সকালে আমাদের দোকানে আসছে। আসার পরে কথাবার্তা বলতেছে, তো চরের লোকজন রে আমাদের বিক্রমপুরের লোকজন একটু ভয় পায়, সম্মান করে বা ভয় পায়, চর তো খুব খারাপ টাইপের, কেউ মানে না। তো সবাই কেমন জানি আতঙ্ক হয়ে গেছে, এই দোকানে এত চরের লোক ঘটনা কি। পরে দিয়ে চরের লোক আমার তুই তামারি করে কথা বলতেছে, বয়স্ক মাইন্ডে লাগলো, বলতেছে এই তুই আরে খাওয়াই দে মানে খারাপ ভাবে। আমি তুই কি কে না, পরে একজনে কইলো কি যে ঘটক তোমার বিয়ে ঠিক করতে গেছিল কালকে মেয়ে দেখিয়েছে, এটা তোমার শ্বশুরবাড়ির লোকজন, আর যারা খাওয়া দিতে বলতেছে এটা তোমার দাদা শ্বশুর। আমি চাষ কি খেয়ে গেলাম, কি যে আমার বিয়ে আমি তো জানি না, বয়সও তো তত না। পরে এরা গেল, কথাবার্তা বলার পরে এরা গেছে গা, সব আমার এলাকার লোকজন এসে বলতেছে তোমার বিয়া, কেউ বলতেছে তুই বিয়া করতেছ ভালো জায়গায়, খুব প্রভাবশালী এরা, এটা সেটা অনেক নাম ডাক আছে গো, তো ভালোই দিব কর। পরে বিকালে আমার নিয়া, আমার একটা দূর সম্পর্কের বোন, বোন জামাই যে বাসায় থাকতাম, মানে আমার আব্বারে বাপদাদ ছিল, এদের ভাই বোন, কোন আত্মীয় স্বজন ছিল না, আমি আমার আব্বা আমার ছোট ভাই, ওই মেয়েদের বাড়িতে গেলাম। মেয়েদের বাড়িতে যাওয়ার পরে মেয়ে আমি দেখিনি, না দেখা অবস্থায় আমার জিজ্ঞেস করছে, আমি দেখছি আমি পছন্দ হয়েছে, আমি দেখি নাই।
আচ্ছা,
বোন জামাইরা বোঝা পোলাওয়ার পছন্দ হয়েছে, টাকা টুকা দিয়ে কথাবার্তা বললে আমরা আইসা বললাম। আইসা পড়ার পরে এরা আবার তার পরের দিনই সম্ভবত আসছিল, বিয়ের দিন তারিখ দিল, যেদিন দিন তারিখ দিল মেয়ের বাড়ির থেকে কিছু লোক আসছিল, 20-25 জনের মতো হবে। আইসা এরা দিন তারিখ দিয়ে আমার প্রায় 6-7 হাজার টাকার মতো সেলামি দিল। দেওয়ার পরে আমার আবদুল্লাহপুর বাজার আছে একটা, ওখানে নিয়ে কমপ্লিট স্যুট বানাই দিল, ঈদের কুরবানি দেওয়ার 5-7 দিন আগে।
ওকে,
আর বিয়ের ডেটটাও বললো ঈদের 8 দিন পরে, বুধবার ঈদ, পরের শুক্রবার, মানে মাঝখানে এক শুক্রবার গ্যাপ দেওয়া, পরের শুক্রবার বিয়ের তারিখ। বিয়া হয়েছে ভালো সুন্দরভাবে, খুব সুন্দরভাবে, ওদের বাড়িতে, আমাদের বাড়িতে কোনো আয়োজন করিনি, কম অল্প হয়তো 150 লোকের আয়োজন ছিল, ওদের বাড়িতে অনেক বড় আয়োজন করছে। বিয়ের শাদী দিল খুব ধুমধাম করে, দাদাই দিল, বাবাই না, মেয়ের যে বাপ না, দাদাই সব খরচ করছে। করার পরে আমরা নিয়ে আসলাম, বিয়ার মোটামুটি 15-20 দিনের মাথায় মার সাথে একটা তর্ক বিতর্ক হয়ে গেল, বউর সাথে।
ওকে,
বিয়ে কিন্তু এরাই করাইলো, তারপর ঝগড়া হয়, ঝগড়া হওয়ার পরে মোটামুটি এইভাবে চলতে থাকে। আমার আবার ওর যে দাদা, দাদা শ্বশুর, উনি ছিল দলিল লেখক, খুব প্রবীণ দলিল লেখক, উনি আমার নিয়ে যায় একদিন অফিসে। নিয়ে যাওয়ার পরে অফিসে কিভাবে কি করলো আমি বুঝতে পারলাম না, আমার কাজ শেষে, দিন শেষে দুপুরে খাইলাম হোটেলে, আমার 1,000 টাকা দিল। আমি টাকা নিব না, কয় টাকা নিয়ে বাড়িতে নিয়ে যাইবা, যে খুব বলবা যে জীবনের প্রথম ইনকাম মিষ্টি খাওয়াইতে দিলাম, বাবা মারি দিবা, ঠিক আছে। গিয়ে কইলাম সবাই খুশি, একদিনে 1,000 টাকা, সবাই অনেক খুশি, এরা খুশি, আমি তো খুশি না, কারণ এর চেয়ে বেশি টাকা আমি ইনকাম করছি, আমার তো ভালো লাগে না। তারপরে এইভাবে ঝগড়াঝাটি শুরু হইলো, 1-1.5 মাসের মাথায় খুব ঝগড়া। আমি রাগ করে কি করলাম, বোরে দুইটা চটকোনা দিয়া দিইলাম ওকে বাপের বাড়িতে, দাদির কাছে নিয়ে দিইলাম, আমি গিয়ে যে দাদি আপনার নাতিন দিয়ে গেলাম, আমিও নাই, আমার এই অশান্তি ভালো লাগে না, আমি যেতে শিখা। পরে আমি রাগ করে আইসা বললাম, আমি রাগ করে গেলাম গা আপনার ইসে কক্সবাজার, কিছু টাকা পয়সা যাই আসছিল কক্সবাজার, গেছি পরে আমার স্ত্রী অনেক ফোন টোন দেওয়ার পরে আমি আবার আসি ব্যাক করে। আসার পরে ওদের বাড়িতে যাই, ওদের বাড়িতে গেছি পরে আবার যাই হোক, যেভাবে মিল টিল করে আমি আবার বোনিয়া অঙ্গ বাড়িতে গেলাম। যাওয়ার পরে আমার মা খুব মানে একটা খারাপ ব্যবহার করলো, মানে বউরও জায়গা নেই আমারও জায়গা নেই।
আচ্ছা,
এখন কি করুম, আবার চলে গেলাম, আবার চলে গিয়ে আলাদা বাসা নিলাম, যেখানে আমার একটা বালিশও ছিল না, একটা প্লেটও ছিল না, কিছুই না। তো ওর দাদি একটা প্লেট দিছিল, আর আব্বা একটা তোষক কিনা দিছিল, একটা পাতিল, এইভাবে কিছু দেয় আমরা চলতে থাকি কিছুদিন। যেমন ওই যে ওর দাদার সাথে আমি কাজে যাই দলিল লেখার কাজে, ওখান থেকে পাই মোটামুটি খারাপ না, দেখেছে কাজ হইলেই 500-700-1,000-1,200 টাকা পাই
প্রতিদিন।
হ্যাঁ, প্রতিদিন ওই 2 দিন বন্ধ, শুক্র শনি বন্ধ,
মানে দলিল লেখেন?
হ্যাঁ, দলিল লেখা মানে কাজ শিখতেছি।
আচ্ছা,
তো 2 মাস না যাইতেই আমি কাজ মোটামুটি শিখে গেছি, যে কাজ শিখতে লাগে 6 বছর, 7 বছর, 10 বছর, 2 মাস না যেতে কাজ শিখে গেছি। তো এইভাবে চলতে চলতে একদিন আমার মানে আমার শ্বশুরের মামাতো ভাই, আমার সেম বয়সী, বলতে আমি বুঝলে তো কাজ আছে, আমি না কই চলো এক জায়গায় যাই, চলেন যাই। যাওয়ার পরে গিয়ে দেখি তাস খেলে, কিভাবে কি করে আমি বুঝি না, 200 দিলে 400 দেয়, মানে এইভাবে টাকা
জুয়া যেটাকে বলে সহজ ভাষায়। হ্যাঁ,
আমার বলে আমার টাকা আছে, আমি আছে কত কয় দাও 100 দাও, দিছি আমার 200 দিছে, আবার 200 আছে, আমি আছে দিছি 400 দিছি, এইভাবে কত কত আমি 2700 টাকা আমার বেশি দিল, কিসের টাকা আমি বুঝলাম না। পরে কাহা জায়গা আয়া বললাম, ওই টাকা কয় টাকা তুমি জিতছ, আমি জিতলাম কিভাবে, আমি তো কিছু করি না, তুমি এইভাবে জিতছ বুঝা মনে পরে। পরে এরকম অসাধারণ রেগুলার যাইতে যেতে আমি একটা মানে
নেশায় পড়ে গেলাম,
নেশায়, এখন জুয়ার নেশায় পড়লো আমার। এটা শ্বশুরবাড়ি এলাকায়, এইটা আমাদের এলাকায় যাতায়াত হয় না, তখন শ্বশুরবাড়ি এদিকটা কাজ করি, জুয়া খেলি, কাজ করি, জুয়া খেলি, প্রথম কয়েকদিন ভালো জিতছি, তারপরে এখন যদি 1500 টাকার কাজ করি আইরা আইসা হারি 3,000, 1500 টাকা ঋণ থাকি, বাড়ির টাকা দিতে পারি না, কিনলাম তো 1 কেজি চাল, 1/2 কেজি তেল, এইভাবে মোটামুটি শ্বশুর বাড়ি থেকে টুকটাক টুকটাক চালাই।
আচ্ছা,
আর দাদি খুব আদর করতো, তো এইভাবে চালাইতেছে আমি জুয়া খেলতে 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 খুব এখন আমার সাথে আমার ফ্যামিলিতে ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পরে মারামারি, অনেক মারামারি হয়েছে আমার সাথে আমার স্ত্রীর সাথে। তো ওদের বাড়ি থেকে কয়ে এত দূরে রাখা যাবো না, আমার বাড়ির সামনে না, ওকে ভাড়া দিই, আমার শ্বশুর বাড়ির কাছাকাছি আমাদের রাখবো, যাতে ঝগড়া না হয়। তো কাছাকাছি না রাখছে, ওই জায়গায় জুয়া খেলি,
কোনো জুয়ার নেশা এখন মারাত্মকভাবে ব্যবস্থা,
কোনো বাধা আমি মানতেছি না।
আচ্ছা,
অনেক মারামারি হয়, জুয়াও খেলতেছি, কিস্তি উঠাই, বউর জিনিস নিয়ে বন্ধক রাখি, আর বন্ধক আনি ছুটাই না, এভাবে আমি কোনো কাজের টাকা একটা কো কিছু করতে পারতেছি না,
মানে কিস্তি রাখেন মানে বন্ধক রাখার পর্যায়ে চলে গেছেন জুয়া খেলতে গেলে।
হ্যাঁ, জিনিস অনেক জিনিস আমি বন্ধক রাখছি, বিক্রি করে এসে বলছি বন্ধক রাখছি, মিথ্যা কথা বলছি ভাষা হিসাবে। এদিক দিয়ে যে আমি ফতুল্লাহ যে দোকানটা ছিল আমার,
ওই দোকান যার নামে রাখছি ওই অভিমানী করছে, জানি আমি ওই এলাকায় যেতে পারবো না, মামা আমার বিপক্ষে, ও বলছে দোকান ওর আমার না, আমি আর কোনোদিন যেতে পারিনি, দোকান ও বিচা খাই ফেলেছে, আমার সব শেষ।
কাজ কাম করেন শুধু জুয়ার পিছনে?
জুয়ার পিছনে কাজে অফিসে যাওয়ার আগে জুয়া খেলি, অফিস থেকে আইসা আবার জুয়া খেলি।
আচ্ছা খেলতেন কেন? মানে কন্টিনিউয়াসলি তো হাঁটতেছেন, তারপরেও কেন খেলতেন?
ওই আজকে হারছি মনে হইতেছে আবার জিতবো,
এইটাই মনে হওয়াতেই এত এত লস।
পরে আমার দাদা শ্বশুর একটা জায়গা নিব 35% জায়গা 1,00,000 টাকা, বলছে যে এই যে এতিম মেয়েটা ওরে দিমো জায়গাটা, এক লোকের বলছে জায়গাটা দেন। ওই লোকে আবার আমারে বলছে কি রে তক বলে জায়গা দিব শুনলাম, তক লিখে দিতেছি আমি কইতে পারে দিব কয়তো দিই, সরকারে যখন কইছে মানে সরকার সব বলতো দলিল লেখক তো তাহলে দিইমু। তো রেজিস্ট্রি করতে গেলাম আমি নিজে, তখন আমি কাজ শিখে গেছি 2-3 মাসের মাথায় কাজ,
মুহুরি যেটাকে বলে,
হ্যাঁ দলিল লেখক।
আচ্ছা
আমি মুহুরি ছিলাম, লেখকই হয়ে গেছি।
আচ্ছা
তখন আমি নিজে গেলাম রেজিস্ট্রি করতে, আমার দাদা শ্বশুর যায় না ওই দিন অফিসে, কি কারণে জানে আমি পরে বুঝতে পারছি, জমির যে মালিক ছিল মূল মালিক 2 মহিলা, 1 মহিলা যায় নাই, গেছে অন্য মহিলা, ওই মহিলা কোনো মালিকই না, কিন্তু ওই মহিলার থেকে আমি দলিল রেজিস্ট্রি করে নিলাম।
আমি ঠিক বুঝিনি, আরেকবার যদি একটু বলেন।
জমির মূল মালিক ছিল 1 মহিলা, মানে 2 জনে ছিল, 1 জনে পুরাটার মালিক, আরেকজনে অল্প কিছু, দেখা গেছে 35-এর মধ্যে হয়তো 2 শতকের মালিক, কিন্তু ওই 2 শতকের মালিকের মহিলা গিয়ে লিখে দিয়েছে অরিজিনাল যে বাকি 33-এর মালিক উনি যাই নেই অফিসে।
আচ্ছা
ওনারটা অবশিষ্ট রয়ে গেছে, কিন্তু দলিলটা আমি কইরা নিয়েছি।
কিভাবে করলেন?
রেজিস্ট্রি অফিস থেকে করছি, এটা সারারও দেখে নেই, আমি ফাঁকি দিয়ে যাবো করছি,
মানে ওই মহিলার জায়গায় অন্য মহিলাকে বসা দিয়েছেন,
ফাঁকি দিয়ে কইরা নিয়েছি। কইরা নিয়েছি পরে আমার কইতাছে তো টাকা যোগাও, তুমি কিছু জায়গা দিমো 3.5% জায়গা দিমো, দাদা শ্বশুর বলতেছে।
এই দলিলটা আপনি কার জন্য করলেন?
এটা আমার দাদা শ্বশুরের নামে করলাম।
দাদা শ্বশুরের নামে করলেন, ওই মহিলা জানেও না বিষয়?
না ওই মহিলারা জানেও না, বলতে গেলে ওই মহিলা
দখলে ছিল, কার
দখলে? আমাদেরই ছিল।
আচ্ছা
পরে আমার দাদা শ্বশুর বললো যে তুমি দিমো ওই জায়গাটা, তো টাকা পয়সা যোগাও, রেজিস্ট্রি করে নিতে হবো না, আমি কতটুকু দিবেন? 3.5% তোমার দিন, তোমার দাদা শ্বশুরের 8 দিমো, 11% 1,00,000 রেজিস্ট্রি করতে হবো। তখন আমি মনে মনে চিন্তা করতেছি দলিলটার কাগজ তো ঠিক না, এই জায়গা দিয়ে কি আবার কই না, জায়গা তো দখলে আছে, এই জায়গার ভিতরে কি
বিক্রি করেন? তার তো আঙ্গুলের ছাপ লাগে, ছবি লাগে।
এখন ওই ফুসের সঙ্গে পরে আসতেছি, এরপরে এরকম দলিল আমার হাতে মিনিমাম 100 হয়েছে,
এই 2 নম্বরই দলিল
আসতেছি। পরে যখন আমি চিন্তা করলাম না এই জায়গায় কেউ কিছু আইসা করতে পারবো না, কারণ আমার শ্বশুরের একটা প্রভাব আছে ওই এলাকায়,
আচ্ছা
জায়গা তো আমাদের দখলে, তো 3.5% কত দিতে হইব, কইলো কত 40,000 টাকার মতো, কিন্তু টোটাল 35% নিলে 1,00,000 টাকা দিয়া, আমার থেকে 3.5% নিতে আছে 40,000 টাকা, আমার টাকা নেই দাদা। তো হারটা কি করছো? গলার হার আছে, কত ই করো? আমি চাষি শ্বশুরে পাঠাইলাম, আমার স্ত্রী পাঠাইলাম, যাও গিয়ে বিক্রি করে টাকা এনে দাও, বিক্রি করে টাকা দিছে, জমি রেজিস্ট্রি করলো, ওই দলিল আমি নিজের হাতে করলাম।
ওটা 2 নম্বর
না, ওটা মানে ওটা রিগাল, কিন্তু পিছন থেকে
আলটিমেটলি সেটাই বলতেছে, ওই দলিলের এগেনস্টে যত দলিল হবে পরে সবই 2 নম্বর দলিল হবে, সো এটা 2 নম্বর দলিল।
পরবর্তীতে জায়গাটা রেজিস্ট্রি করে নিয়ে নামজারি কইরা দিল, সবকিছু কইরা এর কাছে কাগজপত্র রাখলো, আমরা আর কিছু নিলাম না। পরে ওখানে একটা ছোট একটা ঘর তুললাম, যে ধার দেনা করে ছোট একচালা ঘরের মতো, যে গ্রাম ভাষা বলে ছাপড়া ঘর, জমিটা ছিল চকের মাঝখানে, একদম নির্জন, মানুষ দিনের বেলা যেত ভয় পাইতো, একটা ওইখানে নাকি সাপ থাকতো, কিন্তু আমি কোনোদিন দেখিনি, পুরানা 2টা গাছ ছিল আপনার বড়ি গাছ। পরে আমি যাওয়ার পরে সব পরিষ্কার করছি, পরে ওই আমার দাদা শ্বশুর বাকি যে জায়গাটুক টান জায়গা ছিল ধরেন 8-এর মতো, বাকি জায়গাটুক নিজের টাকায় আবার ভরাট করছে, ওই ভরাট করে যেমন লিখে দিছে ওই ভরাটের টাকা আর আমি দিইনি। আমি ওই যে যা দিলাম 1,40,000 টাকা দিলাম রেজিস্ট্রি খরচ সব সহ, পরে তোর লিখে দিলাম নাতিনের নামে, ওই দলিলটাও আসলে অরিজিনাল হয়নি, ওই দলিলটা একটু একটু গাফল হয়েছে, নাতিনের নামে লিখে দিছে, এখন শ্বশুর বাড়ির লোকজন সবাই জানতেছে সরকার সাহেব নাতিনে জায়গা দিছে, কিন্তু আমি কিন্তু অরিজিনালি টাকা দিছি, গলার হার বিক্রি করে টাকা দিছি। আমাদের বাড়ি তো সবাই জানে যে ওর শ্বশুর বাড়ি কত ভালো, আর জায়গা দিছে বাড়ি করার লিগে, এদিক দিয়ে মামার কাছে খবর গেছে গা, আপনার এই জায়গা তখন গিয়া দেখেন আপনার বাড়ি না, এখন দুনিয়ার টাকা কামায়, 1,00,000 টাকা কামাই যাচ্ছে, দলিল লেখক বাড়ি করে ফেলাইছে। তো যাই হোক সবাই জানে, আমার কোনো সমস্যা নেই, জানুক আমি ছোট একটা ঘর, এর মাঝখানে আমার বউ প্রেগনেন্ট, কাজকাম করি সমস্যা নেই।
আমাকে একটা জিনিস বলেন, আপনারা তো লিখেন দলিল লেখক চেষে লিখে, লেখার পরে এটা কি চেক রিচেক হয় না?
হ্যাঁ চেক হয়,
চেকের কাজটা আসলে কে করে?
চেকের কাজ সহকারী সাবরি, মানে কেরানি যেটাকে বলে সহকারী সাবরেজিস্টার,
তো উনি তো বোঝার কথা যে এখানে ঝামেলা হচ্ছে,
এখানে ঝামেলা মানে এদের চোখ ফাঁকি দিতাম,
এদের চোখ ফাঁকি দিতাম,
এদের চোখ ফাঁকি দিতাম,
নাকি এটা একটা পুরা চেন, চাইলে 2 নম্বরই করা যায়,
চেন ছিল মানে আবার অনেক সময় ফাঁকি দিতাম, কারণ এদের কাছে পকেটে টাকাটা না দিয়ে টাকাটা আমি পকেটে রেখে,
দিতাম।
আচ্ছা,
আমি যদি তাদের সাথে একটা লিয়াজ করি তো এর পকেটে কিছু দিতে হইব, এর ও দিব না, সব আমি একা খেয়ে হলাম, কারণ আমি ওদিক দিয়ে হাইরেছি আগের দিন, আমার এটা আবার ই করতে হইব
জুয়াতে হেরে।
হ্যাঁ, এইভাবে নিতে নিতে টাকা আমি,
আপনি এরকম 100টা দলিল করেছেন,
অনেক গণার বাহিরে।
তো এগুলো তো ভবিষ্যতে এগুলো যারা জমি কিনেছে তাদের তো ঝামেলা হবে,
ঝামেলা অলরেডি হইতেছে, আমি মামলাও খেয়েছি,
মামলাও খেয়েছে।
বিরতির শব্দ আরো একবার, তার মানে আমাদেরকে এ পর্যায়ে একটু থামতে হবে। প্রিয় শ্রোতা, এ পর্যায়ে আপনাদের সবাইকে একটি বিশেষ বিষয়ের উপরে দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ করছি। হ্যালো ইড 920 অনুষ্ঠানটির দ্বিতীয় বই এই মুহূর্তে বাজারে, জীবনের গল্প 2 পার্ট 2 নামে, এবং এই বইটি যারা সংগ্রহ করতে চান তাদের সবার জন্য বলছি, কারণ এই বইটি একটি বিশেষ চমক হিসেবে বাজারে এসেছে এবং আপনাদের অনুরোধে খুবই অল্প সংখ্যক কপি নিয়ে আমরা বাজারে এসেছি। যারা এই বইটি সংগ্রহ করতে চান ফোন করবেন 16297 এই নম্বরে। আমি আবারও বলছি রকমারি ডট কম এর 16297 অর্থাৎ 16297 এই নম্বরে ফোন করে বললেই হবে, বই আপনার ঠিকানায় পৌঁছে যাবে। বইয়ের নামমাত্র মূল্য হচ্ছে 150 টাকা। এছাড়াও আপনি সংগ্রহ করতে পারেন ফার্মগেটের UCC বুক হাউস থেকে, এবং সেখানকার ফোন নাম্বারটিও আমি দিয়ে দিচ্ছি, চাইলে ওখানে ফোন দিয়েও আপনি হোম ডেলিভারি পেতে পারেন 01840521797। আমি আবারও বলছি 01840521797। জীবনের গল্প 2 নামে বইটি বাজারে এনেছি আমি এবং বইটি আমার লেখা। ওকে, 4 মিনিটের ব্রেকের পর আমি আরজে কিবরিয়া আবারও আপনাকে সঙ্গে করে ফিরে আসছি রাজীবের জীবনের অপ্রিয় সত্যে। শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইউর সেলফ। স্বাগত আরো একবার, শুনছেন ABC রেডিও FM 89.2, আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং শুনছেন রাজীবের জীবনের অপ্রিয় সত্য। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানটিতে যারা আসেন তারা নিজ ইচ্ছায় স্ব ইচ্ছায় এসে কনফেস করেন, এই অর্থে যে তাদের মতো করে ভুল সমাজে যাতে আর কেউ কখনো না করে। তারা দেখিয়ে যান কেন অপরাধী হয়েছিলেন এবং কি অপরাধ তারা করেছেন, শেষ পর্যন্ত তাদের পরিণতি কি হয়েছে। তারই ধারাবাহিকতায় 165তম পর্বে যাহা বলিব সত্য বলিব মঞ্চে মুখোমুখি হয়েছে রাজীব। আমরা কথা না বাড়িয়ে আবারও ফিরছি রাজীবের কাছে। রাজীব, আমরা জায়গাটিতে বিরতি নিয়েছিলাম ঠিক সেখান থেকেই আরো একবার শুনতে চাই। তারপর
সংসার ভালো চলতেছে, এখন মোটামুটি ভালোই চলতেছে, কাজ করতেছি, এখন খেলাধুলাটা একদম কমায় দিছি,
জুয়া খেলা।
হ্যাঁ, মানে কমায় দিছি, মোটামুটি অনেক কমায় দিছি, যাই না ওদিকে, ইজ্জতের ব্যাপার, এখন বড় বড় লোকের সাথে পরিচয় হয়ে গেছে, এলাকার যত সিনিয়র লেভেলের সবার সাথে ভালো একটা সম্পর্ক হয়েছে, কাজ জানি, কাজের ক্ষেত্রে সম্পর্ক হয়েছে, জামাই, এখন তো আমার চকের মাঝখানে বাড়ি, একদম খুব শিগগিরই মানে ইয়ে হইব, ডেলিভারি হইব, খুব শীঘ্রই বলতে গেলে 2 মাসের মধ্যে হইব বা 1.5 মাসের মধ্যে হইব, পরে রোজার ঈদের 2-3 দিন পরে এসে বললাম। আসার পরে আলাদা একটা বাসা নিলাম, আলাদা বাসা নিচ্ছি পরে ভাড়া, আর নিজের বাড়িতে গেলাম না, কারণ চকের মাঝখানে তো ডর ভয় লাগে, এই সময় না থাকে ভালো, ভাড়া নেওয়ার পরে ও বাসায় কিছুদিন থাকছি, ছোট্ট একটা রুম, একদম ছোট্ট একটা রুম, এখন থাকার পরে পাশের রুমে আবার কিছু ব্যাচেলার থাকতো, এটা ওরা একটা ফ্যাক্টরিতে, প্রিন্টিং ফ্যাক্টরিতে চাকরি করতো, 4 জন লোক ছিল, একজন গাইবান্ধা, একজন রাজশাহী, একজন বুলতাগাউসিয়া, আরেকজনের বাড়িটা স্মরণ নেই, ভালো লোক সবাই, মানে 4 জনই খুব ভালো। তো বাসায় থাকছি, খুব গনায় ডেলিভারিটা, ডেলিভারি খুব শীঘ্রই এসে বললো, হঠাৎ করে একদিন বলতেছে আমি ভাল লাগে না, এর মধ্যে আবার আসলো কুরবানির, কুরবানির বড় বড় লোকের সাথে চললে চলাফেরা করি, এখন একদিন হঠাৎ করে এদের সাথে খেলতে বসে পড়ছে, মানে এলাকার রানিং মেম্বার, এলাকার মাতবর, খুব গণ্যমান্য লোক এলাকার, খুব অনেক সিনিয়র, আমার ডবল বয়স, এরকম একটা অবস্থা, এদের সাথে বসে পড়ছি, আমি জিতলাম অনেকগুলি টাকা, জিতার পরে আমি দেরি করিনি, আমি আমার এক বন্ধুরে ফোন দিলাম, আর এক ভাইরে ফোন দিলাম, লো ঢাকা থেকে ঘুরে আসি, আসছি, আসার পরে এই এলাকায় আসছি, এখানে আসার পরে এখানে একটু ওই যে আমার যে ছোট কালে যখন মামার ওখানে থাকতে একটা ফিজিক্যাল রিলেশনের সম্পর্কটা, ওই জিনিসটা আবার একটু নাড়াচাড়া দিয়ে উঠলো। এখানে আসি, এখানে এসে ঘুরে যাওয়ার পরে টাকা দিচ্ছি, পরে আবার ওই যে মদ খাওয়া শিখলাম, বন্ধুগণ নিয়ে কাকরেল নিয়ে বাড়ি নিয়ে মদ খাওয়াইলাম, আমি খাইছি, আবার এখানে আসি, আসার পরে এখান থেকে 5 কেজি টমেটো, 5 কেজি শশা, আরো অনেক কিছু মানে মটরশুটি কিনে নিয়ে গুলিস্তান থেকে ফল টল কিনছি, কিনার পরে রাত জাগের থেকে মিষ্টি নিয়ে বাসায় গেছি, বাসায় যাওয়ার পরে বউ বুঝতে পারছে যে খেয়ে এসে কিছু বলে নাই, আমি শুয়ে পড়ছি, পরের দিন সকালবেলায় বউর সমস্যা, হাসপাতালে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে তার ওই দিন ওই বিকালে আমার এই যে মেয়েটা হইলো।
আচ্ছা,
মায়ের ফোন দিলাম, মা তোমার নাতি নিয়েছে আহত খেয়ে দাও, আমি তখন মিঠুর হসপিটালে ইঞ্জেকশন কিনতেছি, ওই মুহূর্তে ডেলিভারি হয়েছে, রাগ আসবো না
অনেক ফোন টোন দিয়ে অনেক কান্নাকাটি করিয়া যাই হোক, আমি যাওয়ার আগে গিয়া দেখি সবাই আইছে অনেক লোকজন। পরে এই যে ওখান থেকে যাই হোক, চার পাঁচ দিন ছিল, থাকার পরে বাসায় গেলাম। আমার বড় খালা থাকলো আমার বোর সাথে, আমার আমার বাড়া বাসায়। ওখান থেকে ওই যে ভাড়া ছিলাম, ওখানে যে পাশের রুমে কিছু লোক থাকতো ওরা দেশে থেকে আইসা দেখি এই ঘরে একটা বাচ্চা হয়েছে খুব সুন্দর, ওরা কোলে নিত। যখনই আমরা ঘরে না থাকতাম ইচ্ছা কি যেভাবে কোলে নিত, কোলে নিয়ে হাঁটাহাঁটি করতো। একটা সম্পর্ক হইলো ওদের সাথে, চারজনের সাথে খুব ভালো একটা সম্পর্ক, ওরা ব্যাচেলার মানুষ আমরা এই স্থানীয়, ভালো সম্পর্ক, এখন সবাই খুব ভালো, খুবই ভালো। ওখান থেকে আবার ওই ছোট রুম থেকে বাচ্চা হওয়ার পরে আমরা একটা বড় রুম নিলাম, কারণ সারা বাড়িতে যাওয়া সম্ভব না বাচ্চা বড় না হওয়া পর্যন্ত। এখানে প্রায় তো এক বছরের উপরে ছিলাম, মেয়েও আস্তে আস্তে বড় হইতেছে, দিদাদের সাথে সম্পর্ক ভালো। পরে একদিন কিভাবে কিভাবে জানি আমার একজনে খবর দিল যে জামাই আপনার তো জুয়া খেলেন, তো ওই এলাকায় অনেক বড় জুয়া খেলা হয়। কেমন? ওখানে 500 টাকা নোটের কোন ই নেই, মানে 500 টাকা কোনো কিছু না। আমি তো অনেক বড় 1300 টাকা নিলে হইব, হইব আমি ঘরেতে আমার টাকা আছে, আমি নিয়ে যাচ্ছি, আমার কাছে মোটর সাইকেল আছে। আমি টান্দা ঘরে থেকে টাকাটা নিয়ে গেলাম, যাওয়ার পরে বসার পরে আমি টাকা জিতে গেলাম, অনেক 60-70 হাজার টাকা দিচ্ছি। তখন যাই মারি নিল, ও আমার বলতেছে আমার হাওলাত দি টাকা। আমি কিনা হাওলাত দিব না, হাওলাত দিছে, মোবাইল টোবাইল বন্ধ করে হাওলাত দিছে, ও সে এলাকায় আমি জামাই আইছি পরে আমার মোবাইল লেগে গেছে, টাকা দেয় না। এখন আমি হিসাবে আরতি আমার চালান পাই না, দিচ্ছে ঝগড়াও করি নাই, টাকাও দেয় না, আইসে বাড়িতে এসে বলে বুঝে গেছে টাকা কো, আমি টাকা আছে একজন নিছে, কয়না টাকা তুমি আই রেছো। আবার এখন ওই যে চারজনের মধ্যে একটা লোক সাইফুল করে নাম, ও আবার একটু ই করলো আমার বড় একটু উস্কানি দিল, জুয়া খেলছে যত যাই কোন জুয়া খেলছে। ভাই মেয়ে বেশি বোঝেন আপনি জুয়া খেলছে আপনি জানেন, আর খেললে খেলছে আপনার সমস্যাটা কি? আবার বললো ঝগড়া হইলো, ঝগড়া এরকম মোটামুটি ঝগড়া হয় মিল হয় গেছে। এখন এদিক দিয়ে আবার জুয়ার নিশা ধরছে আমাদের, এখন বড় আগে তো খেলছি 200-100, এখন খেলে এলো 5,000-10,000 একটা ই দেখেছে, ওই জায়গায় বললে 2-3 লাখ নাই। খেলতে খেলতে অনেক টাকা ঋণ হয়ে গেলাম, অনেক প্রচুর টাকা। মানুষ যে কাজ দিতেছে, কাজ আর করি নেই আমি, 2 নম্বর কাজ দোক আর 1 নম্বর কাজ দোক, কাজ আর করি না, টাকা নিয়ে খিল্লাইরা বয়ে থাকি কাজ ঘুরাই যাচ্ছে। এমন করতে করতে বাড়িওয়ালার সাথে বউর সাথে ঝগড়া হইলো, বাড়িওয়ালা স্থানীয় আমার বউ স্থানীয়, আমি তো জামাই কি নিয়ে জানি ঝগড়েছি। আমি কিছু বলো আমি এই বাসায় থাকুম না। কেন থাকবো না? থাকুম না, আমি আমি থাকুম না কইলে আমি তো এখন সম্ভব নাই চকের মাঝখানে যাওয়া। কয় বিল্ডিং তোলো, ঘর তোলো, তোমার কাছে টাকা আছে না? কথা কইছে পরে আমি চিন্তা করে দেখি করতে পারো, একটু কষ্ট হইব। ইটালারে ফোন দিলাম, বালুওয়ালার সবাইরে ফোন টোন দিয়া কখন মাল পাঠাই দিতেছি কালকা। আমি টাকা কামাই, সবাইরে ফোন দেওয়ার পরে আমার সবাই মাল দিচ্ছে, টাকা ছাড়া একটা টাকাও দিইনি। সবাই মাল দেওয়ার পরে আমি বিল্ডিং এর কাজ ধরলাম। আর ওই যে সাইফুল, ও আমার সহযোগিতা করলো, ও আমার সাথে সাথে লেবার গো সাথে সাথে কাজ করে, কিন্তু আমি একটা ইট আমি নিজে পানি দিয়ে ভিজাই না, ও মাথায় করে মাটি ফেলায়। ওর উদ্দেশ্যটা কি, ওর লাভটা কি এখানে? পরে ঘর টর তুলছি, তোলা যেভাবে তোলার পরে অনেক টাকা ঋণ নামে, অনেক টাকাই মানুষের থেকে ধার দেনা করে সুদে টাকা নিতাম 1 লাখ টাকায় বছরে 60,000 টাকা, তেমন করে 1,60,000 টাকা বছর শেষে দিতে হইব।
1 লাখ টাকায় 60,000 টাকা সুদ বছরে
বছরে, আর 50,000 টাকায় 30,000 টাকা, এইভাবে টাকা নিতে নিতে 13-14 লাখ টাকা নিচ্ছি ঋণের কাছ থেকে। হ্যাঁ, এগুলি নিয়ে আবার ওই যে মানুষের সুদ আইছি, যাগো কাজগুলি না করছি,
এবার একজনের কাছ থেকে আরেকজনের কাছে দিয়েছেন
দিছি, তারপরে ঋণ হয়ে যায়, অনেক মাথা অনেক নষ্ট হয়ে গেল। বাড়িটা বিক্রি করে দিয়ে আমি ঋণ দিলাম। তো একদিন আমার এক লোক আত্মীয়, উনি বলে কি কাটাকাটি খেলো, তোমার অন্য খেলা দেখাই। উনি আমার নিয়ে দেখাইলো 110 ক্লাবের খেলা, এটা খেলো, এটা খুব ভালো। তো এই খেলা দেখি হওয়া ভালো, পরে এখানে দেখি ভালো তো ভালো, টাকা লাভ করা যায় কিন্তু যাই বেশি। এখানে ওই জায়গাতে আমি 2 লাখ টাকা তো সারাদিন খেলতে পারি, 2 লাখ টাকা 20 মিনিটও খেলতে পারি না জায়গা। তো নিশা পেয়ে গেছে, এইভাবে এইভাবে অনেক টাকা আবার হারা ধরলাম। হারতে 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 এক পর্যায়ে একটা কাজ আসলো, এটা রেস্টিরি খরচ 13 লক্ষ টাকা, রেস্টিরি খরচ কন্ট্রাক্ট নিলাম 13 লাখ টাকা, যেভাবে বাড়ি থেকে আমার টাকা নিতে হবে, টাকা নিয়ে আমি দিয়ে দিচ্ছি টাকা। এটা রেস্টিরি ছিল পুরো জমিটি খাস, সরকারি সম্পূর্ণ খাস, দলিলের ভ্যালু ছিল প্রায় 1.5 কোটি টাকার মতো, সম্পূর্ণ খাস, কোন মালিকানা নেই, সব কাগজ বানায় ভুয়া কাগজ বানায় অফিসে রেজিস্ট্রি করছি। করার পরে 2,87,000 টাকা আমার লাভ হয়েছিল, এই টাকাটা ওইটা আমি ঘাটতি পূরণ করলাম। এখন ঘুরি ফিরি বলতে গেলে আমি একটা গাড়ি ভাড়া নিয়ে ঘুরি, যা দৈনিক খরচ 8,000-9,000 টাকা, কাজ করি আর ঘুরি, প্রাইভেট এলিয়ন গাড়ি নিয়ে ঘুরি। একদিন একজনে কয় তুই এত টাকা ঋণ নিয়ে গাড়িটা খেয়ে দে, গাড়ি খেয়ে দিম কেমনে পাঠিয়েছিলি, খেয়ে দে দেখ পারস নি খেয়ে দে। না, এগুলি আমার মাথায় খুলে না,
পরে আমি মাথায় ই করলাম না, কিন্তু খেলতে খেলতে একবার অনেক টাকা আবারও পুনরায় ঋণ হয়ে গেছি গা, আর ভাল লাগে না। পরে একজন যায়নি আমার ওয়ান টেন ক্লাবটা চিনেলো, আর জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই আপনার কাছে কোন পার্টি আছে দোলাই খেলার? কই কেন, আমি কি গাড়ি আছে? কী গাড়ি দেখাই দেবো? আমি হ্যাঁ দেখাইছি। কত দাম কত? আমি 10 লাখ দিবে, রাজি হয়ে গেছে। কই পার্টি এলে দেখাই দেবো? আমি হ্যাঁ দেখাই দেবো।
এটা আপনি কোথা থেকে পেলাম গাড়িটা?
গাড়িটা আমি যেখান থেকে ভাড়া নিচ্ছি, মানে একটা সম্পর্ক হয়ে গেছে, ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, আমার বিশ্বাস করে। পরে 10 লাখ টাকায় এরাও রাজি হয়ে গেছে। রাত্রে একদিন দেখাইলাম, 3000 টাকা দিল আমাকে। এখন তো গাড়ি তো আমার না, গাড়ি তো অন্য মানছে। পরের দিন সকালে ফোন দিলাম, আমি আরো টাকা লাগবো, 25,000 টাকা, আরো 22,000 দিছে, 25,000 টাকা দিল। এখন তো মাথায় নিশা, 10 লাখ টাকা এটা খাইতে দিব আমার যেভাবে। পরে আমি একজন লগে পার্টনার নিলাম, যে এটারে 5 লাখ টাকা বেচুন কিভাবে, আরে মাইরা ফলাই দেবো, আরে মাইরা ফলাই আপনারা 2 লাখ, আমার 2 লাখ, 1 লাখ দালালের। এই জায়গায় আমি চিরারি করতেছি, 5 লাখ আগে হাতে রাখছি, আর কোন দালালেরই দিবো না, 3 লাখ আমি নিবো, আরে 2 লাখ দিবো, মানে
আরে মারবেন, আমি ঠিক বুঝিনি,
মানে গাড়িটা যার, আরে মাইরা ফলাম। মাইরা ফলাইয়া এটারে 5 লাখ টাকা বিক্রি করুন, আমি একজন পার্টনার নিলাম আমার সহযোগী, আপনি নিবেন 2 লাখ, আমি নিবো 2 লাখ, আর 1 লাখ দালালে দিবো। কারণ একজন মাইরা এত কম টাকা, আমি কি হ করবেন? অভাবে আছি, মানে ওই অজুগা খালে কহ করুন। হইতে চললাম সারাদিন, সারাদিন ঘুরছি, ফ্যান্টাসি ফ্যান্টাসি অনেক কিছু গুইরা গিরা। রাত্রে 11টা বাজে বিক্রমপুর গেছি, যাওয়ার পরে গাড়িতে তেল নেই, আমার জিজ্ঞেস ভাই টাকা আছে? আমি কহ আছে তো, কই দেন 1000 টাকা দেন, তেল ভরি। তেল ভরছে, তেল ভরার পরে মানে আমার লগটা জিজ্ঞেস কিভাবে কি করুম, রানিং এ করুম নাকি থামাই করুম? কই না, রানিং এ করলে যদি ফালাই দেয় তো আমরাও মরু অ্যাক্সিডেন্ট করে।
ওকে ড্রাইভার,
হ্যাঁ মানে ও মালিক,
গাড়ির মালিক,
হ্যাঁ মালিক, মানে ভালো একটা সম্পর্ক হয়েছে, কিন্তু ভাড়া নিত।
আচ্ছা আচ্ছা,
আগে থাকতেই সম্পর্ক ছিল, পরে কিন্তু এরকম চিন্তা ভাবনা কখনোই ছিল না, ও বন্ধু ছিল। পরে যেমন টাকা জুয়া খেলা হাইরা গেছে, মাথা নষ্ট হয়ে গেছে। পরে যেকোনো বিক্রমপুর একটা স্থানে, বিক্রমপুরের শুরুটা যেখান থেকে, এখানে একটা স্থানে রাত্রে নির্জন 11টা সাড়ে 11টা বাজে মাঠের একটা সাইডে, পরে নিয়ে থামাইছি। আমি কি আপনি একটু খাড়ান, আমি টাকা লই দিয়েছি, আপনার টাকা দিতে না কয়েছে জানাইতেছে। আমি কি হ্যাঁ থাকো, তা আমি ঘুরাই যা ইশারা দিছি, ওই খালি দুইটা বুঝছো কোনো নেই, আমি একে নগদই কিরা আরে ফাঁসি দিয়ে মাইরা লেছি। সিরিয়াসলি একদম শেষ স্পট। পরে আমার লোকটারে শুয়ে পড়ছে, আমার লোকটা বলতে সরি ইট দিয়া মাথাটা সিচা ফালা। আমি কি ইট দিয়া যদি মাথাটা সিচা ফালাই, এই জায়গায় ফালাই তো যাই রক্ত থাকবো। তখন এই লোকেরে এই এলাকার সবাই দেখছে আমার সাথে ঘুরে, এই বডিটা এখানে পাইলে আমি ফেসা যাবো, আর ব্রিজের উপরে থেকে নদীতে ফালাই দিই, বাঁচতে বাঁচতে যাইবো। সর গাড়িতে উঠাইছি, জীবনে তো করিনি, ভাবলাম মারা গেছে। মানে দুইজনে মিললে ওই বডিটারে আলগাইতে পারি না, এত ওজন। পরে পিছনে উঠাইছি, উঠাইছি পরে ওই পিছনে বইবো না আমি, কি আপনি দৈরা বন কইবেন যে মির কি ব্যারাম হয়েছে, হসপিটালে নিতে আসছি, কেউ জিগেলে। আর আমার তো এলাকায় সবাই চিনে, কেউ জিগেবো না। কারণ আমি পিছনে বোম না ডর করে মরে গেছে, মনে হয়েছিল উনি মুখ দিয়া রক্ত রক্ত হয়ে দিয়েছে। পরে আমি ও আমার সামনে, আমার সাথে সামনে বইল, টোল প্লাজা তো ব্রিজে টোল দিতে হয়, ওখানে এক প্রাইভেটের সাথে আমার লুকিং গ্লাস, ওর লুকিং গ্লাস বাইচে গেল। তো কি জানি কইছে, আমি টোলও দিই নাই কিছু না, গাড়ি টান দিছি, টান দিছি পরে পিছনে পিছনে আইতেছে। এখন বডিটা যে ব্রিজের উপরে থেকে ফেলাম এই স্কোপ পাইতেছি না, কই যা ব্রিজটা পার হয়েছে, পুলিশের গাড়ি সিগন্যাল দিছে। এখন মাথা আরো গরম হয়ে গেছে গা। পুলিশের গাড়ি যেখানে সিগন্যাল দিছে তার অপোজিট সাইডেই আমার বাড়ি, যেটা বিক্রি করলাম কিছুদিন আগে, কিন্তু ওখানেই আছি আমি। এখন আর মাথা ঠিক নাই, গাড়ি মেন রোড না ইয়া হাইওয়ে রোডে ঢুকে গেছি শাখা রাস্তায়, অনেক ভিতরে গেছি গা, অনেক ভিতরে, এক মহল্লার ভিতরে, ওইটা পড়ে গেছে আরেক থানা। লগের টেকল লোক নাই নই, আমার কটা টাকা দিত রাত্রের বাজে প্রায় 3টা, টাকা না নিয়ে ওই দূর ওই আমার ফালাই থেকে গেছে গা, সকালে কথা ঘুম নেই। এখন আমি একলা কি করবো, বডিটা আমি গাড়ির থেকে মাত্র বাইক করছি, টাইন না হেসে কতগুলি কুকুর এসে চারিদিক দিয়ে আমার বেড়াই গেলো, আমি কোনো ভয় পেতেছি না। আমি ওটারে ফালামু কই, এখন ওটারে টাইন না হেসে নিয়ে ধান খেতে ফালাইছে, ধান খেতে ফালাইয়া গাড়ির চাবি চুবির গুষ্টি মারি আমি মরু নিয়ে গেলে কইয়া আমি একের চোখ দিয়ে হাঁটা ধরছি। এদিক দিয়ে ওই যে জাগো দিমু এরা ফোন দিতে আছে, আমি কি আপনারাও পলান, আমিও পলাই, আমার গাড়ি বিক্রির দরকার নেই, আমার যান বাসায়, আমি তো মানুষ মেয়েটা হলাইছি, নার্ভাস হয়ে গেছি। আমি বাসায় এসি, বাসায় আসার পরে বুঝে গেছে এরকম কে, সকালে আজান দিছে, ব্যাগ ট্যাগ দিয়া পুরো শরীর মাখা, আমি কটা কাপড় চোপড় দাও আমি যাই গা, একটা দুর্ঘটনা হয়েছে, পুলিশ টুলিশ আইলে গোবা জানি না কই গেছে। পরে আমি বাসা থেকে পলাই, পানের পরে ওই যে এরা 25,000 টাকা দিল আমার, 25,000 টাকার জন্য খুব চাপ দিতেছে, খুব প্রেশার দিতেছে। আমি কই না আমার সাথে টাকা দিবো, আমি তো ধরাই গেছি, এখন টাকা দিবো কোথেকে, আমি টাকাটা কিভাবে দিবো? পরে বলে যে বাবু টাকা দিতে, তুমি তো মাল দেওয়ার কথা কই নিছো, এখন টাকা ফেরত দিবা না? আমি কই না আমি দিতে পারবো না, আমার আর ফোন টোন দিয়ে।
কিন্তু মানুষের ডেড বডিটা তো পরের দিন পাওয়া গেল,
বডিটা পরের দিন পাওয়া জানে, আমি তার 2 দিন পরে খোঁজ নিলাম যে লোকটা জীবিত আছে, মারা যায়নি,
ও মারা যায়নি, অবস্থা
মারা যায়নি।
কোথায় আছে? মিটফুড হসপিটালে।
মাই গুডনেস, তার মানে তো আপনার আরো বড়।
আমি এখন আরো বড় বিপদ না, এখন আমি নিঃশ্বাস নিলাম যে মারা যেহেতু জানে তার মানে আমি বাইচা গেলাম গা। মানুষ মারা গেলে ফাঁসি হয়, বাইচা থাকলে কিছু হয় না, কারণ ওরা যে ভাবে হোক আমি আপোষ করে দিতে পারো। এটা আমার আস্থা ছিল, কারণ ও তো আমার বন্ধু মানুষ। পরে আমি যেভাবে মাথা ঠিক ছিল না, এটা হয়ে গেছে, এখন আমার সাহসটা বাড়লো, আমি পলায় না থেকে আমি আইসা বললাম। ওর কাছ থেকে খবর নিলাম, ও বলল ও মানে এভাবে এটা দিল, জবানবন্দিটা স্টেটমেন্টটা দিল যারে মারছিলাম, যে আরে গেছিলাম ভালো মানুষ বিশ্বাস করে, ও যে কেন এই কাজ করলো আমি নিজেও জানি না। তোর এই কথা শুনে জানে আমার একদম এই পাতলা হয়ে গেলাম যে যাক কোনো ঝামেলা হইব না। আরে জিজ্ঞেস করলো কোন মামলা টামলা করছে, আমি কইছি যে না আমি কোনো মামলা করি নাই, করবো না, ওর বিচার আল্লাহ করবো। আমি দেশে চলে আসলাম, এখন 25,000 টাকার জন্য খুব প্রেশার দিতেছে আমাকে, খুব প্রেশার। এখন আমার নিল 25,000 টাকা যদি না দাও আমাদের সাথে কাজ করো, আমি কাজ করব না, একবারই না, কোনো কাজ করব না। আমার খুব প্রেশার দেওয়ার পরে যে কোনো ভাবে আবার আরেক জায়গা থেকে একটা জাল দলিল বাবদ 2,00,000 টাকা নিলাম, 25,000 টাকা পেড করে দিলাম। পরে উনি আবার পরবর্তীতে ওই যে 2,00,000 টাকা নিয়ে আবার জুয়া খেলি, এইভাবে আবার জুয়া খেলা, মানে জুয়া খেলা আমার এখন পর্যন্ত ছাড়ে নেই, আমি গতকালকে রাত্রেও খেলছি, মানে জুয়া খেলা আমার পিছিয়ে ছাড়ে না কোনো ভাবে। পরে আবার জুয়া খেলে আসক্ত হই, এখন আমার মাথা গরম, কি করি কি করি। পরে নিজে একটা প্ল্যান করলাম যে একটা মাল দিমু, টাকা এইভাবে এইভাবে দিতে হইব, টাকা দিতে হবো 5,00,000, আমি এটা মাইরা পারি ই করে পারি, আমি এটা রাইনা দিব, টাকা অগ্রিম দিতে হইব, কেন অগ্রিম দিব না, তুমি মাল দিবা টাকা নিবা। ওকে ঠিক আছে, মাল দিমু টাকা নিমু। আমি এর মাঝখানে অনেক সাহস হয়ে গেছে, এলাকার ভিতরে এখন যারে ভাই তারি মারি যা পাই তাই রাখি, এলাকার বাহিরে দেখেছে অনেক অপরিচিত লোক বাইরে পাইছি, থাপু দিয়ে গলার চেন রাখছি, টাকা পাইছি টাকা রাখিয়া দিছি। এখন আমার কাজ যা ছিল দলিল লেখার পেশা সব গেছে গা, টুকটাক যারা না জানে এরা দেয়, যারা জানে এরা দেয় না আমারই। তখন আরেকটা গাড়ির ব্যাপারে গেলাম, ওদের সাথে কন্ট্যাক্ট হইলো, গাড়িটা নিয়ে আমি অন্য লোক দিয়া ভাড়া করে মুক্তঙ্গন থেকে ভাড়া করে, ও পরিচয় গোপন রেখে ভাড়া করে, আমি ভাড়া করে।
ওকে,
আমি খদ্দর মার্কেট থেকে উঠি, পরিচয় আমার খদ্দর মার্কেটের দোকান আছে মিথ্যা পরিচয়, আমি শ্রীনগর বিক্রমপুর শ্রীনগরে যাই, কিন্তু যারে যা ভাড়া করে ও বলছে ওই এলাকা চিনে, আমি চিনি না, আসলে আমি চিনি না। ওখানে যাওয়ার পরে আমার উদ্দেশ্য আমি মাইরা ফালাই দিব, ফালাই দিয়ে আমি গাড়ি নিয়ে আসুন। তোরে যখন আমি আমার ছেলেটার ওই স্পটে নেওয়ার পর ধরতে বলছি, ধরতে গিয়ে একটা ঘুষি গেছে ওই লোকটা ড্রাইভারে, ঘুষি খেয়ে ও মাগু চিকে যায় গেছে গা, আমার ফালাই রেখে লোক আসে পড়বো। আমি একা আর ওরে ছাড়ি নাই, আমার সাথে জিনিস ছিল, জিনিস বলতে গেলে অস্ত্র ছিল, আমি ওরে একদম চুপ করে দিছি, একদম চুপ, কোন কথা কবি তোরে মাইরে হলাম, আমি তোরে হাত বান্ধুম পা বান্ধুম মুখে কষ্টিপ লাগাম তোরে জেতা ফালাই থেকে যাবো। ও আর কোন শব্দ করেনি, আর দেখা দিয়েছি আমার লোকেরটা গেছে গা। পরে অনেক চিল্লে হলে আনছি, ওরে সব কমপ্লিট কমপ্লিট করে আমি কি ওরে খালি লাত্তিটা পুকুর পাড় ফালাই দিই, ওরে জানে মেরে লাভ নেই, ওরে লাত্তিটা পুকুর পাড় ফালাইছে, আমি ছিলাম, এখন গাড়ি তো উঠছি, গাড়ি স্টার্ট হয় না, মানুষ হিসাব করছে দুই তিনজন, জিজ্ঞেস কি করেন, আমি আমার গাড়ি ঘুরতে চিলাচিলি শুনলাম, আমি না আমাদের বন্ধু বান্ধব কার করলো যে সামনে গেছে। এখন লোকজন অনেক ভিড়ে গেছে, ভিড়া যাওয়ার পরে কেমন জানি মনে হইতেছে যে লোকজন ভিড়ে গেলে তো অবস্থা খারাপ, আমি কিন্তু এক কাম করেন গাড়ি তো আমার, এই যে চাবিটা রাখেন, আমরা একটু সামনে থেকে খুঁজেছি, আমরা যাবো না পলাম না, গাড়ি তো আমার, এই যে গাড়ি চাবি দিয়ে গেলাম, আমরা এই জায়গায় কিছু করতে হই না, আর এত আমি গাড়ি ফালাই ছিল না, মানে খুব চালাকি দেখাইয়া ছুটটা আমার লোকের পলা, তুই যেভাবে পারস পলা, আমার চিন্তা করিস না, ওই পলাই গেছে, আর লোকে আমার জিনিস দিয়ে দিছি। এখন আমার লোকে কোনো রিকভারি নেই, আমি একদম ফ্রেশ। আমি মোটামুটি 2 কিলোমিটার হাইটটা যাওয়ার পরে আমার ওদিক থেকে উল্টা পাশ থেকে আমার 3টা লোকে ধরছে, কই যাও, তোমার নাম কি, বাড়ি কই, সবকিছু জিজ্ঞেস করে আমি দিছি, কই আসত, ওদিকে ডাকা দিয়েছে লোক মাইরা ফালাইতে হয়েছে, যাইতে হইব। আমি কি আমি না, কয় বর্ণনা দিছে তোমার মতো, কালো গেঞ্জি পরা, জিন্সের প্যান্ট পরা, হ্যাংলা পাতলা, এই বর্ণনা, ঢাকা থেকে আইসে, গুলিস্তান থেকে। আমি ঠিক আছে চলেন, তো একটা কথা বলি, আপনি কে? আমি স্কুলের হেডমাস্টার, আমাকে একটা ফোন ধরাই দিই, আপনি একটু কথা বলেন। ফোনে ধরাই দিছি, নাম বলবো না, প্রশাসনের খুব ঊর্ধ্বতন কর্মকর্তা। আমি বলছি যে স্যার একটু বললে দেন, আমার এই সমস্যা হয়েছে, কোনো টর্চার যাতে না করে থানায় দিয়ে দেব, কাছে দাও। তো উনি দিছে, ওনার সাথে কথা দুইজনের পরিচয় হয়েছে, হওয়ার পরে ওই লোকটা মোটামুটি আমার মনে হয় এলাকার ভিতরে 2,000 লোক হয়ে গেছে, এখন আমার মারবো, ডাকাইতে হাতে না হাতে ধরছে। আমি ওই লোকে বলতেছে আরো 4-5 জন নিয়ে যে একটা লোক আরে কেউ টাচ করবি না, ওর পিছনের লোক আছে, ওরে থানায় দিতে হইব, পুলিশে ফোন দিব, আমার মারে নেই, পাবলিকে কেউ টাচ করে নেই। পুলিশ আসার পরে পুলিশে আমার একটা কনস্টেবল একটা লাত্তি দিয়া বলতেছে, এই বকা দিয়া বলতেছে যে ওরে দিই এখনো জীবিত রাখছি, আরে মারেন নাকি, হাত পা ভাঙে নাকি, চোখ উঠে নাকি। মনে মনে যেন চি ধরলো যে তুই খালি পুলিশ, তুই অনেক, এটা আমি হাত খোলা দে তোরে দেখ মাইরা হলাম তোর।
পাঁচ মিনিটের বিরতির সময় হয়ে গেছে প্রিয় শ্রোতা, পাঁচ মিনিট পর আমি আর জি কিবরিয়া আবারও ফিরে আসব রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আর যারা বইটির কথা শুনেছেন একটু আগে তাদের সবাইকে বলছি খুবই লিমিটেড অফার, সুতরাং যত দ্রুত সম্ভব বুকিং দেওয়ার চেষ্টা করুন, কারণ খুবই অল্প সংখ্যক বই আমরা এক্সপেরিমেন্টালি বাজারে নিয়ে এসেছি। যারা এই বইটি সংগ্রহ করতে চান ফোন করবেন 16297 এই নাম্বারে। আমি আবারও বলছি rockumari.com এর 16297 অর্থাৎ 16297। এছাড়াও আপনি সংগ্রহ করতে পারেন ফার্মগেটের UCC বুক হাউস থেকে, এবং সেখানকার ফোন নাম্বারটিও আমি দিয়ে দিচ্ছি, চাইলে ওখানে ফোন দিয়েও আপনি হোম ডেলিভারি পেতে পারেন 01840521797। আমি আবারও বলছি 01840521797। এই নম্বরে ফোন করে বললেই হবে, বই আপনার ঠিকানায় পৌঁছে যাবে। ওকে, আমরা ফিরে আসছি ঠিক পাঁচ মিনিট পর জিবিএসবির লাস্ট পার্টে। যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ। স্বাগত আরো একবার শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফএম 89.2 তে। আর জি কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে রাজীবের জীবনের অপ্রিয় সত্য নিয়ে। কথা না বাড়িয়ে রাজীবের কাছে আমি আবারও ফিরছি। রাজীব, তারপর
তখন ওই পুনরায় যখন ওই যে লোকটাকে বেঁধে ফালাই দিলাম, এলাকার লোকজন জড়ো হয়ে আমাকে বলতেছে যে মারবে, মানে অনেক কি পুলিশও আইসা অনেক কথা বললো। বলার পরে আমি বললাম, আমি আর কিছু চুপচাপ রয়েছি, এলাকার মাতবর সবাই আমার থানায় নিয়ে গেল। থানায় নিয়ে যাওয়ার আগে পুলিশ কি করলো, আমাকে হাসপাতালে নিল। হাসপাতালে নিয়ে একটা সার্টিফিকেট লিখলো যে পাবলিক ঘন জোলাই দিচ্ছে, এই কারণে ট্রিটমেন্ট করতেছে করছে, কিন্তু আসলে আমার পাবলিক কোনো টাচ
করেনি।
ওসি সাহেব আসলো রাত্রের একটার পর, আইসা আমার ওসির রুমে নিয়া জিজ্ঞেস যা জিজ্ঞেস করার করছে, করার পরে ফেদম মারছে, ফেদম এত মার, মানে শীতের দিন উল্টা পাল্টাও মারে নেই, শুধু পায়ের নিচে একটা রোল হ্যান্ডকাপ লাগায় চুকটা বাইন্দা পায়ের নিচে। আমার মনে হয় ওই রাত্রে কমসে কম 100টা বাড়ি দিছে পায়ের নিচে, যা একটা বাড়ি দেওয়া পায়ের নিচে আর একটা মাথায় এক সমান, কারণ বাড়িটা পায়ের নিচে না
মাথায়।
এখন বলতেছে খালি স্বীকার কর, তোর আর কি কি আছে, আর কি কি আছে বলতে গেলে কে বা কারা থানায় গিয়া বলছে যে ওর ই করবেন না, ওর কাছে আরো অস্ত্রপাতি আছে। কিন্তু আমি ছিল দুইটা অস্ত্র ছিল, ওই দুইটা আমি বিক্রি করে গেছি, বিক্রি করছি অভাবে, আমি তো ভালো হইতে যাই জুয়া খেলি, জুয়া খেললে আবার যাইতো এই লাইনে, এখন কোন দিকে যাবো। কিন্তু থানায় গিয়া বলছে, থানা থেকে যাই হোক, আমার বেদম তিন দিন মারছে, তিন দিন প্রচুর মারছে, অনেক, থানা থেকে আমার ছাড়বো না, বাসার থেকে একটা ই করছিল ছাড়ার জন্য, ছাড়েন নাই, আমার ট্রান্সফার করে দিল জেলখানায়, আমি সাত মাস জেলে রইলাম।
সাত মাস?
হ্যাঁ, দশ দিন কম।
কি মামলা হলো আপনার?
এই প্রথম মামলাটা হইলো গাড়ির মামলা, পরবর্তীতে দুইটা মার্ডার মামলা দিল,
মার্ডার মামলা দিয়ে দিল
দুইটা, ওগুলার সাথে
পুলিশ দিয়ে দিল।
হ্যাঁ, ওগুলার সাথে মানে সম্পৃক্ত ছিলাম না, একটু 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 ছিল আর কি, কথাবার্তা বলছি ওই হিসাবে, কিন্তু সরজমিনে আমি ছিলাম না ওই মার্ডার দুইটা।
আচ্ছা,
আমার যে আগের যে ঘটনাগুলি তো কিছুই নেই, এদিক দিয়ে আমি জাল জালিয়াতি দলিল করে একটা কেরানীগঞ্জ থানায় 1 কোটি কত লক্ষ টাকার জালিয়াতি মামলা খেলাম, এই মামলাটাও খারাইছে। পল্টন থানায় একটা ই মামলা দিছে আপনার, এই কি বলে রিকভারি সহ সন্দেহভাজন গিয়া বলতেছে এই লোকই নিচে আমার থেকে, আসলে আমি ওর থেকে নেই বা ওর আমি চিনিও না। এই মামলা টোটাল মামলা আমার এগেনস্টে 6টা দাঁড়াইলো
এই একই সাত মাসের মধ্যে।
হ্যাঁ,
6টা
মামলা। তখন 100 কোটির মামলাটা এরা এরাই, আমি জামিন হয়েছি হাইকোর্ট থেকে, পরে যশোর থেকেও জামিন হয়েছি, ওই বাদী বিবাদী কিভাবে কিভাবে করে মামলা শেষ করে ফেলছে, আমার আর ঝামেলা রইল না। আর আমি ওগুলি থেকে হাইকোর্ট থেকে জামিন নিয়ে প্রতিটা মামলা হাইকোর্ট থেকে জামিন নিতে হয়েছে। এবং আমি জেল থেকে আসি, আসার পরে আমার মা এটার পিছনে অবদান, আমার মা আগে পরে যেমন তেমন, কিন্তু জেলে যাওয়ার পরে সম্পূর্ণ অবদান আমার মার। টাকা পয়সা যেখানে আমার টাকা ছিল, আমি ঘর বিক্রি করে টাকা দিছি, আমার টেলিভিশন বিক্রি করে, বা আমার লোকজন জেলে থেকে এক পর্যায়ে এক লোক আমার কিনলো, বাইরে 15,000 টাকা দিল, ওনার কাজ করতে হবে বাইরে মুন্সিগঞ্জের এই লোকটা।
ওনার সাথে দুই মাস ছিলাম, দেখে ওনার কাজে কর্মে ঠিক নেই আমি এসে পড়ছি। পরে এইভাবে চলে আমার আর ভালো লাগে না, এই জীবন ভালো লাগে না। আমি একটা কাজ করছি, জাগো কারণে জেলে গেছি, অগো আবার জেলে থেকে আসার পরে অগো আটকে আমি 2 লাখ টাকা আদায় করছি।
মানে আপনি কি বলে মুক্তিপণ?
মুক্তিপণ আমি জেলে গেছি অগো কারণে, যাদের কারণে ওদের সাথে আমার সাথে ডিট ছিল যে জেলে কোন রকম কোন দুর্ঘটনা হইলে ওরা আমার সব দেখবো।
আচ্ছা,
কিন্তু ওরা আমার 500 টাকা দিয়ে হেল্প করে নাই, কোনোদিন দেখো নাই।
ওকে,
জেলে থেকে আসার পরে যে কোনো ভাবে ওদেরকে আয়ত্তাই না, 2 লক্ষ টাকা আটকাইয়া রাখছি, একদম আটকাইয়া টাকা হাতে নিয়ে আসে ছাড়ছি।
আচ্ছা,
পরে এখন খুঁজে গিয়ে আমি কাজ করবো না।
ওকে,
আমি গেলাম গাজীপুর, ওই যে সম্পর্ক ছিল যখন আমার শ্বশুরবাড়ির এলাকায় সাইফুল নামে ওর কাছে, ওর কাছে যাওয়ার পরে ও ভাড়া নিয়ে দিল বাসা। ভাড়া নেওয়ার পরে 2-1.5 মাস থাকলাম এক বাসায়। ও জোর পূর্বক ওর পাশের রুমে আমার নিয়ে গেল, ভাড়া হইল 2300 টাকা, কিন্তু আমি যে বাসায় ছিলাম ওখানে 1600 টাকা। এখন আমি গ্রামে সব ছেড়ে দিয়ে গেছি, কারণ আমি জীবনে কোনো খারাপ কাজ আসুন না ভালো কাজ আমি গ্রামে আসুন না। বাড়িওয়ালা খুব ভালো লোক ছিল আমার কাছে, 4 মাস 2000 টাকা করে নিছে, 300 টাকা করে কম নিছে। পরে বাড়িওয়ালা আমারে একটা পর্যায়ে কিছু টাকা আমার ধার দিল, আপনি যদি ব্যবসা করেন টাকা নেন। তো আমি এর কাছ থেকে কত অনেকবারই নিচে দিছি, শেষমেশ 62,000 টাকা আমি আটকা পড়ে যাই। আটকা পড়ে যাই বলতে গেলে ব্যবসা করতেছি কিছু বাকি পরে, সিরামিক্স এর ব্যবসা করছি।
আচ্ছা,
টাকা উড়াইছি, খরচ হয়েছে। একদিন বেশি লোক গুলিস্তান আইছে, আমি মুক্তিযোদ্ধায় ঢুকলাম, আমার টাকা গুলি হারিয়ে গেলাম
আবারও
এই যে 62,000 টাকা ঋণের তলে পড়ে গেলাম। ঋণের তলে পড়ার পর এখন তো বাড়িওয়ালায় খুব প্রেশার দিতেছে, 3 মাস ঘুরাইছি, প্রায় 3-2 মাস ঘুরেছি। ঘুরানোর পরে আমি ফেব্রুয়ারি মাসে ভাড়াটা দিয়ে আমি বলতেছি বাড়িওয়ালার 29 তারিখে যে ভাই আমি দেশে যাবো, 22 তারিখে নির্বাচন, আমি 23 তারিখে এসে আপনি টাকা দিব, কোনো সমস্যা? কয় না আপনি যাইয়েন। তা 29 তারিখে বাসায় আসুন, আমার স্ত্রী কি করলো, মেয়ের মাঝে আমি দেশে দিয়ে দিছি পড়ালেখার জন্য, ওখানে পড়ালেখা হইতেছে না অনুরণ। আমার স্ত্রী আমার সাথে ঝগড়া করলো ওই দিন, অনেক খারাপ ভাষায় গালি গালাজ করলো মানুষের সামনে। তা আমি জিদ্দে গিয়ে একটা মানে ঘুষি দিছি, ঘুষিটা লাগছে গিয়া চোখের নিচে,
ওহো
ফাইটে গেছে গা, সাথে সাথে ফাইটে যাওয়ার পরে রক্ত পড়ছে অনেক। তারপরও মানে অনেক গালি গালাজ থামে না, বাড়িওয়ালার সামনে ছিল ওই যে সাইফুলও সামনে ছিল, তো ও বাড়িওয়ালার সাইফুলের রুমে গিয়ে শুয়ে রইলো। আমি অনেক টানাটানি করলাম, আসলো না, পরে রাত্রে আসছে, আইসে শুয়ে রয়েছে। সকাল হয়েছে পরে আমি আইসা বলুম দেশে যাবো নির্বাচন, কারণ আমার 3 জনকে নিলে, 2 জন অলরেডি আমার তলব করছে যে তুমি আসো। আমি কইছি ঠিক আছে আমি কালকে আসতে আছি, আমি সকালে যামু। ওই সময় আমার স্ত্রী কি করলো মানুষের সামনে আমার অপমান করলো, অপমান বলতে গেলে একদম সরাসরি যে ও গেলে আর আসবো না, ওই দেশে টাকা মেরে এসে এই করছে সে করছে, মানে অনেক কথা বলো, ওর যে ব্যাপারে আটকান, ওগুলো আমার আসবো না, আমার কিছু করতে পারবেন না। পরে বাড়িওয়ালার আমি ফোন দিলাম, ভাই আপনার ঝগড়া নয় তো আজকে হয়েছে বা কালকে হয়েছে, আপনারা তো আমি আরো 1 সপ্তাহ আগে বলে রাখছি, বলছি না কহ, আপনার কোনো সমস্যা আছে আমি গেলে? কেন আপনি যান, আমি আইসা বললাম দেশে। আইসা করার পরে 29 তারিখে বিকেলে চেয়ারম্যানের সাথে কথা হইলো, কথাবার্তি হওয়ার পর ওই কিছুক্ষণ পরে আমরা যতগুলো লোক ছিলাম 5,000 টাকা দিল, এটা রাখো তোমরা আর ফাইনালটা আমার জানাও। আমি সময় নিলাম, ফাইনাল 3 দিন পরে আমরা গেলাম, ফাইনাল দৈনিক একটা খরচ দিব এতজন ছেলে পেলে, আমার সাথে একটা ডিল হলো খরচের বাইরে, নির্বাচনের দিন কোনো যায় ঝামেলা কোনো কেন্দ্রে কোনো যে কোনো কিছু হইব সবকিছু আমি দেখুন, এটা বাবদ আমার 60,000 টাকা চুক্তি হলো, 60,000 টাকা আমার দিয়ে দিছি। নির্বাচনের দিন করলাম ফেল, কিন্তু এলাকা তো গরম করে লিছি, আমি রাত্রি ফলাইছি, ফলাই আমি বাসায় গেছি। বাসায় যাওয়ার পর বাড়িওয়ালার টাকা টুকা দিয়ে আমি আসলাম, ও এর মাঝে 29 তারিখে যখন আমি দেশের উদ্দেশ্যে রওনা দিই, 5 তারিখে আমার স্ত্রী বাসা থেকে বাইরে যাই, এটা আমি খবর পাই 7 তারিখ
বের হয়ে যায়। মানে
ওনার কেউ কাউরে কিছু না বলে ও কোথায় গেছে জানি না, যেটার পিছনে সম্পূর্ণ হাত সাইফুলের, সাইফুলের সাথে মিনিমাম 1,000 বার যোগাযোগ হয়েছে। যখন এটা সাইফুল বুঝতে পারলো যে আমি এটা জানি গেছি, তাড়াতাড়ি ওরা মায়ের ফোন দিয়ে বললো যে আমার সাথে যোগাযোগ করার জন্য, আমার সাথে যোগাযোগ করছে, আমি আর ওরা আনি নাই, না আনার কারণে আমার সাথে ছাড়াছাড়ি হয়ে যায়।
ছাড়াছাড়ি বলতে
একদম ডিভোর্স?
আপনি দিয়ে দেন?
না, ওর আম্মুই দিয়ে দেয়।
বাচ্চাটা
এখন আমার কাছে, মানে ওই যে দেশে দিছিলাম এর আগেই পড়ালেখার উদ্দেশ্যে, তখন থেকে বাচ্চারা দাদি দাদা
বাচ্চা নিয়ে যায়নি?
না, নিয়ে জানে। পরে যখন আমি জানতে পারি সাইফুল সবকিছু, সাইফুলের বাসা থেকে পলায়ে যায়।
ঠিক আছে, আমি একটা জিনিস আপনাকে বলি, এখন আপনার বর্তমানে কি অবস্থা? আপনি যেটা একটু আগে বলেছেন যে জুয়ার মধ্যে আপনি এখনো আছেন,
হ্যাঁ,
কত টাকার দেনা আছে আপনার?
এখনো আমার কাছে মানে দেনা হিসাব করতে গেলে মিনিমাম 40 লক্ষ টাকা,
40 লক্ষ টাকা দেনা আছে। এক, আপনার মেয়ের বয়স কত এখন?
8 বছর।
8 বছর পড়াশোনা করে?
হ্যাঁ, দ্বিতীয় শ্রেণীতে।
আপনার নামে যে মামলাগুলো আছে সেই মামলাগুলোর কি অবস্থা?
মামলা 3টা খালাস পেয়েছি, 3টা জামিনে মানে রানিং আছে, জামিনে আছে,
3টার জামিনে আছে। ওকে, আপনি কি করবেন এখন, কি চিন্তা করেন
এখন? চিন্তা ভাবনা আমার
মানে আমার মেয়েটার জন্য, আমার নিজের লাইফের প্রতি।
আপনাকে এই প্রশ্নটা সহজ করে দিই আমি, আপনি বরং এটা বলেন যে রেডিওতে আজকে আপনি আপনার এই জীবনের অপ্রিয় সত্যগুলো মানুষের সামনে কেন বললেন?
আসলে মানে এখন আমার চিন্তা ভাবনা এটাই, আমার মেয়েটার জন্য। আমার যে একটা ভাই ছিল মারা গেছে, এটা আমার বাপ মা কখনো মনে করে না, আমি যে এদের আরেকটা ছেলে আমি আছি এটা কখনো মনে করে না, করবো না। তারপরও আমি চাই আমার বাপ মা যাতে আমার ক্ষমা করে, আমিও ভালো হইতে চাই। অনেক আগে আমি নিজের মনে থেকে সব মুছে ফেলাইছি। এই জীবন ভালো লাগে না, এখন এলাকার ভিতরে মানুষ ভাবে যে আমি মনে সন্ত্রাসী করি, কিন্তু আমি করার এসব করার কোনো ইচ্ছা নেই, আমার কোনো ধরনের ইচ্ছা নেই। এখনো আমাকে মানুষ জমির কাজ দেয়, এখনো ভালোভাবে করি, চেষ্টা করি। আমি গত বৃহস্পতিবার দিন একটা মসজিদের জমি আমি নিজে ইচ্ছাকৃত ভাবে করে দিয়েছি যে আমার লাভ লাগবে না, কাজটা আমার দেন, আমি কাজটা করে দিয়েছি সুন্দরভাবে।
আপনি যে ইয়ে অসুস্থ একটা জীবন, এটার জন্য আসলে দায়ী কে?
না, দায়ী আমি নিজে, কারণ আমি তো লোভে পড়ছি।
আপনি ভালো আছেন? মানে সবকিছু মিলিয়ে যদি আপনাকে বলি, আপনি যে এই জীবনে গেছেন, যে জুয়া খনি ক্লাব বা মাস্তানি করা, চাঁদাবাজি করা,
আমি ভালো নাই।
যারা আপনার মতো এই লাইনে যেতে চায় বা যারা টুকটাক যাচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন?
এই লাইন কোন জীবনে সিকিউরিটি নেই, এটা যখন তখন যে কাউরে মেরে ফেলাইতে পারে।
আপনি চাইলেই একটা জায়গায় নিজেকে সৎ পথে সৎ ভাবে স্টাবলিশ করে সৎ উপার্জন করতে পারতেন, আপনার আফসোস হয় না এখন?
আফসোস হয়, আমাকে অনেক মুরব্বী অনেক লোকজন বুঝাইছে যে এই জীবন জীবন না, জুয়া খেললে সব ধ্বংস হয়। এখন বুঝতে পারছি, বাড়ি বিক্রি করছি, বউ চলে গেছে, বা এখন কিছু নেই,
নিজের একটা মেয়ে আছে,
শুধু মেয়েটা আছে, কোনো সিকিউরিটি নেই। এখন মেয়েটার জন্য আমি যদি কোনো গার্জিয়ান হিসাবে কাউরে পাই, তাহলে আমি একবারে যেভাবে হইতো আমি সবকিছু বাদ দিয়া ভালো হয়ে যেতাম। এখন চেষ্টা করতেছি ভালো হওয়ার জন্য। যদি
মানুষের অসাধ্য কোনো কিছু নেই, আমি আপনাকে একটা কথাই বলবো, আপনার ভিতরে এখনো বিবেক আছে, হয়তো সেটা ঘুমন্ত, এবং যে কারণে আপনি আজকে লাখো মানুষের সামনে নিজেকে উপস্থাপন করেছেন। আপনার আপনাকে শুদ্ধ করার জন্য সৃষ্টিকর্তা নিশ্চয়ই পথ রেখেছেন, এবং আপনি সেইভাবে যদি মনস্থির করেন, কেউ আসলে কাউকে ভালো করতে পারে না, এবং আপনি যদি মনস্থির করেন যে না আমি সৎ পথে বাঁচবো, সৎভাবে বাঁচবো, তাহলে নিশ্চয়ই এখনো সময় আছে এবং অবশ্যই আপনি সেটা করতে পারেন। প্রিয় শ্রোতা, আমরা সবসময় একটা কথা বলি, সবসময় বলবো, যাহা বলিব সত্য বলিবতে, সেটা হচ্ছে একজনের ভুল আমাদের হাজার জনের শিক্ষা হোক। আজকে এই যে ছেলেটি, সে তার নিজের জীবনের যে ভুলগুলো, অপরাধগুলো লাখো মানুষের সামনে এসে স্বীকার করলো, এবং সে তো গেছেই, তাকে নিয়ে আমাদের আলোচনা সমালোচনা করার কোন সুযোগ নেই, শুধুমাত্র শুভকামনা জানানো ছাড়া বা দোয়া করা ছাড়া। কিন্তু আপনি যদি ওর রাস্তায় থেকে থাকেন, কিংবা যাওয়ার চিন্তা করছেন যে টুকটাক জুয়া খেলা, একটু একটু করা, আজকে খেললাম শখ করে, এটা করা ওটা করা, তাহলে এখনই পথ থেকে সরে আসুন, কারণ আপনি ধীরে ধীরে আপনার জীবনটাকে শেষ করার রাস্তায় হাঁটতে যাচ্ছেন। ওকে প্রিয় শ্রোতা, এই ছিল আমাদের রাজীবের জীবনের অপ্রিয় সত্য। কারো জীবন ওর মতো না হোক, প্রতিটি জীবনই সম্ভাবনাময়, প্রতিটি জীবনই সুন্দরভাবে এই পৃথিবীতে, আমাদের দেশে, সমাজে, কমিউনিটিতে টিকে থাকুক, এই শুভকামনা। দেখি ডক্টর তাজুল ইসলাম কি বলেন আজকের এই অপ্রিয় সত্যগুলো জানার পরে। ডক্টর তাজুল ইসলাম, কি বলতে চান আপনি?
আমাদের আজকের অতিথি রাজীব, তার কাহিনীতে যা বোঝা গেল যে ছোটকাল থেকে আমরা অনেকবারই অনুষ্ঠান দেখেছি, আমি বলিছি যে যারা পরবর্তী পর্যায়ে বখাটে হয়ে যায়, নষ্ট হয়ে যায় বা খারাপ পথে চলে যায়, অপরাধী হয়, তাদের ছোটকাল থেকেই কিছু লক্ষণ দেখা যায়, অর্থাৎ তাদের আচরণের সমস্যা ছোটকাল থেকে দেখা যায়। তার মা বাবা এবং তার বউ, এরা কিন্তু নিরীহ মানুষ, এরা কিন্তু এগুলি কোন দাবিদার নয়, অংশীদারও নয়, তাদেরকে কষ্ট সুযোগ কষ্ট হয়েছে, বউ হয়তো এই ধরনের কার্যকলাপ দেখে সেই বউ চলে গেছে, মা বাবা তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এখন তার সর্বদর নির্মণি একটা মেয়ে আছে, টাকা পয়সা সেই যেটা এতদিন খেয়েছিল, বা সব প্রকার সব অপরাধী যেতে চায় যে অন্যকে ঠকিয়ে ভুল করে রাহাজানি করে, এভাবে সেভাবে তারা খুব জীবনে সুখী হবে, সফল হবে, তারা কেউ কিন্তু জীবনটা হতে পারেনি, এটা কোনো ইতিহাস নাই, রাজীব তার আরেকটা প্রমাণ। সেই জন্য রাজীব যেমন উদাহরণ দিয়ে গেল যে এই জীবনে যাতে আর কেউ না যায়, এই অনুষ্ঠান যারা শুনছেন, যারা এই পথে এখনো আছেন বা এরকম হওয়ার কোন চিন্তা ভাবনা করতেছেন যে না পরিশ্রম করবো না, মেধা খাটাবো না, রাতারাতি বড় লোক হবো, এটা দুই প্রক্রিয়ায় হোক, ঘুষ হোক, চুরি হোক, অথবা অন্যকে ঠকি হোক, তাদের জীবন যে কখন আসলে আসল সুপ্ত নাই, তারা শেষ পর্যন্ত সব হারাতে
আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকে সবাইকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, বেশ কিছু কমেন্টস আমরা ফেসবুকে পেয়েছি, একটু পড়তে চাই। রত্না উত্তরা থেকে লিখেছে, ভাইয়া রাজীবের সহ যত স্টোরি আমরা শুনেছি জেবিএসবি তে, সবগুলোতেই আমরা পরিবারের অবহেলাই দেখি। পারিবারিক বন্ধনটা না থাকলে আসলে এরকম অবস্থাই হয়। মিলন মিরপুর থেকে লিখেছেন, রাজীব এর স্বভাব তো খারাপ ছিলই, তারপর আবার ওর পাশের দোকানদার ওকে আরো বেশি প্রভাবিত করেছে, এজন্য সবাই বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। রীতা চট্টগ্রাম থেকে লিখেছে, ভাইয়া রাজীব অনেক অপরাধ করলেও ওর আসলে তেমন শাস্তি হয়নি, ওর আরো শাস্তি পাওয়া উচিত। যে কথাগুলো আপনারা লিখেছেন সেগুলো আসলে প্রত্যক্ষ কমেন্টস আপনারা করেছেন, আমরা বরং এটাই বলতে চাই যে একজনের ভুল থেকে, একজনের অপরাধ থেকে আমরা যেন শিখি। এবং রাজীব যে কমেন্টস গুলো এখানে আজকে ফেসবুকে দেখতে পাবে সেগুলোকে আসলে কতটুকু উৎসাহ দেবে আমরা জানি না, কিন্তু একজনও যদি রাজীবের কাছ থেকে ভুলগুলো শিখে নিজের জীবনটাকে সুন্দর করে, তাহলে আমরা বলতে পারবো আমাদের এই অনুষ্ঠানটি সার্থক। এ পর্যায়ে আমরা গত সপ্তাহে যারা আমাদেরকে চিঠি বা মেইল পাঠিয়েছেন সেখান থেকে একটি নির্বাচিত চিঠি কিংবা মেইল শুনবো এবং আমাদেরকে পড়ে শোনাবে এই অনুষ্ঠানের অন্যতম মেম্বার মঞ্জুর। চলুন শুনি।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি বন্ধন চট্টগ্রাম থেকে। আমি কিছুদিন আগে একটি জিমে যেতাম শরীর চর্চার জন্য। ওখান থেকে ফেরার সময় আমি প্রায়ই জিমে আসা মানুষদের স্যান্ডেল চুরি করে আনতাম। একদিন বাসার সামনে থেকে আমার স্যান্ডেলও চুরি হয়ে যায়। তখন আমি বুঝলাম চুরি হলে কেমন লাগে। আমি যাহা বলিব সত্য বলিবর মাধ্যমে যাদের স্যান্ডেল চুরি করেছি ওইসব মানুষদের কাছে ক্ষমা চাচ্ছি।
Royal Tiger Drink presents jaha bolibo shotto bolibo recharge yourself।
শেষ করতে চাই প্রিয় শ্রোতা আজকের মতো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। এক ভুল হাজার ভুলকে থামিয়ে দিক, এক অন্যায় হাজার অন্যায়কে থামিয়ে দিক, কেননা অন্যায় ভুল কিংবা অপরাধ শাস্তির মুখোমুখি আপনাকে দাঁড় করাবেই। সে ভয় যদি অন্তরে থাকে তাহলে যাহা বলিব সত্য বলিব থেকে এটাই শিক্ষা নিন, কোনো ভুল কোনো অপরাধ যেন আপনাকে অপরাধী না করে। অনেক ভালো থাকুন, আজকের মতো শুভরাত্রি।